ABC FM 89.2. We play the coolest music. Kuasha. Kuasha. শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, আর আপনার সাথে আছি আমি শারমিন। আর প্রতিবারের মতন আমাদের সঙ্গে রয়েছে দুটো গল্প। আর প্রথম যে গল্পটা শুনবো সেটা পড়ে শোনাবে সেতু। গল্পের নাম জানিয়ে দিচ্ছি, গল্পটির নাম হচ্ছে সিকান্দার বেগের প্রতিকৃতি, লিখেছেন মায়া বসু। আসুন তাহলে এখন শুনছি গল্পের প্রথম পর্ব, তারপর একটা বিরতি নিয়ে চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, আর সঙ্গে আছি আমি শারমিন।
ট্রেনটা ছোট বড় পাহাড় আর ঘন সন্নিবিষ্ট কেত, পিয়ালা, মহুয়া, দেবদারুয়ার শাল বনে ঘেরা অজ্ঞাত জঙ্গলের জায়গাটায় অনিলকে নামিয়ে দিয়ে দু মিনিটও দাঁড়ালো না। পরন্তরুদের শেষ আলো তখন সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায় গড়িয়ে পড়ছে। ছোট্ট প্ল্যাটফর্মটায় মাত্র দু চারটে দেহাতি লোক সর্বাঙ্গে চাদর মুড়ি দিয়ে শ্মশান যাত্রীর মতো মুখ করে বসেছিল। চারিদিকে নিথর নিস্তব্ধ। সদ্য জ্বলে ওঠা টিমটিমে আলোগুলোর দিকে তাকালে মনে হয় একটু জোরে হাওয়া বইলেই ওদের অস্তিত্ব একেবারে মুছে যাবে। এমন জায়গায় সব করে মানুষ বেড়াতে আসে? জায়গাটার চারিদিকে তাকিয়ে দেখে হতাশ হয়ে গেল অনিল। কলকাতা থেকে অতনুর আকস্মিক অন্তর্ধান, তার কয়েকদিন পরেই তাকে একখানা আর্জেন্ট টেলিগ্রাম করে এখানে টেনে আনার কোন অর্থ খুঁজে না পেয়ে মনে মনে ও খুব বিরক্তই হয়েছিল। অতনু তো জানে অনিল বড় একটা কোথাও যায় না, ওর তো অনিলকে নিতে আসা উচিত ছিল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সুটকেসটা হাতে নিয়ে গেট পেরিয়ে সোজা একটা রিক্সায় উঠে বসে বলল, মণিকুঠিতে নিয়ে চলো। রিক্সাওয়ালা একবার ভুরু কুচকে ওর মুখের দিকে ভালো করে তাকালো, তারপর কোনো কথা না বলে আঁকা বাঁকা জঙ্গলি পথ ধরে চলতে শুরু করলো। মণিকুঠির কাছে এসে রিক্সা থামাতেই বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল অনিল। কি সর্বনাশ, ঘন জঙ্গলের ভেতর এই ভাঙা চোরা পোড়ো বাড়িটার মধ্যে অতনু কি করতে আসছে? আর্টিস্ট মানুষ, ছবি আঁকার বাদী আছে, কিন্তু সেজন্য বাড়ির কাউকে না জানিয়ে হঠাৎই পাণ্ডবর্জিত জায়গায় জনহীন এমন একটা জীর্ণ বাড়িতে ও কি করতে এসেছে? আর অনিলকেই বা এমন ভাবে টেলিগ্রাম করে টেনে আনলো কেন?
এসে গেছিস? যাক বাঁচলাম, আয় ঘোড়ায়।
অতনু তাড়াতাড়ি একটা লণ্ঠন হাতে নিয়ে ঘরের ভেতর থেকে বারান্দায় বেরিয়ে এসে খুশি ভরা গলায় ওকে অভ্যর্থনা জানাল। সাবধানে উঠোনের জঙ্গল পেরিয়ে ভাঙা বারান্দার উপর উঠে অনিল অতনুর পেছন পেছন সামনের ঘরে ঢুকল। ঘরটা হল ঘরের মতো বড়, চেহারা পলেস্তারা খসা বাইরের মতো, চুনবালি খসা, ফাটা মেঝে, সারা ঘরময় কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। হলের দুদিকে দুখানা তক্তপোষ, তার উপর তোষক, চাদর, বালিশ, একপাশে জামাকাপড় রাখার আলনা, জলের কুঁজো, গ্লাস, টেবিল চেয়ার, টেবিলের উপর খানকতক বই, শেভিং সেট, আয়না, চিরুনি, এটা সেটা টুকটাক জিনিসপত্র। রাস্তার দিকে জানালার কাছে অতনুর ছবি আঁকা সরঞ্জাম, রং, তুলি, ক্যানভাস, ইজেল ইত্যাদি, আরো কিছু কিছু জিনিসপত্র আগোছালো ভাবে এদিক ওদিক ছড়ানো। হাতের ব্যাগ দুটো একপাশে রেখে হলের চারিদিক তাকিয়ে বেজার মুখে অনিল বলল,
যেমন বাড়ির ছেড়ি তেমনই ঘরের চেহারা। আরে এটা আমার পিসিমার বাড়ি, ব্যবহারিস পড়েছিল তাই এখানে এসে উঠেছি। আর এখানে কেন এলাম সব বলবো, তোকে টেলিগ্রাম করে এমনি আনিনি, বুঝতে পেরেছিস? আগে ট্রেনের জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নি, বারান্দার বাথরুমে জল তোলা আছে, আর ওই বিজু বাজারে গেছে।
বিজু দেহাতি হলেও ভালো রান্না জানে, বাংলাও জানে। বাজার থেকে ফিরে এসেই ও চা খাওয়ালো, তারপর রাত আটটা বাজতে না বাজতেই আবার ওদের মাংসের ঝোল, গরম ভাত, আলু ভাতে ঘি সবকিছু যত্ন করে খাইয়ে টুকিটাকি কাজকর্ম সেরে ঘরে ফেরার জন্য প্রস্তুত হয়ে অতনুর সামনে এসে দাঁড়ালো। অতনু অনুনয় করে বলল,
কি বীরজু, আজও বাড়ি যাবে নাকি?
বীরজু মাথা নেড়ে উত্তর দিল,
না দাদা, আমি থাকবো নাই, কাল সকালেই আসবো, চা খাবার করে দিব।
তো যাও, মশারি দুটো ভালো করে ফেলে রেখেছিও।
অতনু যেন রাগ করেই অন্যদিকে চলে গেল। অবাক অনিল বলল, সে কে বিজু, তুমি রাত্রে এ বাড়িতে থাকো না? অতনু একাই থাকে? বিজু চাপা গলায় বলল,
দাদাবাবু, আগে আমি আমার পরিবার, আমরা তো বরাবরই থাকতাম এ বাড়িতে, কিন্তু বড় দাদাবাবু আসার পর আর থাকতে পারলাম নাই।
থাকতে পারলে না কেন?
সে আমি কিছু বলবেক নাই, রাত্রিরই মালুম হবে।
তারপর আরো গলা নামিয়ে বলল,
শুনো ছোট দাদাবাবু, যদি ভালো চান তো কাল সকালেই বড় দাদাবাবুকে নিয়ে কলকাতা চলে যান।
অনিল বীর্যুর চোখে মুখে এক অপরিসীম আতঙ্কের ছায়া দেখতে পেয়ে কিছুটা আন্দাজ করে বলল,
কেন, এই পোড়া বাড়িটা বুঝি ভূতের বাড়ি?
না না দাদাবাবু, বাড়িটা ভাঙা চোড়া, জঙ্গলের মধ্যে হলেও আমি তো এখানে পরিবারকে নিয়ে অনেক বছর আছি, কিন্তু ওই দাদাবাবু আসছে আমি যাই।
বীর্য চলে যাওয়ার পরেই অতনু ফিরে এলো। অনিলের চিন্তিত গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল,
কিরে চুপচাপ বারান্দা দাঁড়িয়ে রানু, বীর্যু বুঝি তোর কানে মন্ত্র পড়ে গেল, চল ঘরের ভেতর চল, বাইরে যা ঠান্ডা।
ঘরে ঢুকেই অতনু দরজা খিল তুলে দিল, একটা জানালা খোলা ছিল। বাইরে থেকে উত্তরে হাওয়া এসে জ্বলন্ত লণ্ঠনটার পোলতেটা কাঁপিয়ে দিচ্ছিল, ফলে কালি পড়া কাচের চিমনির ভেতর ম্লান আলোটা দপদপ করছিল। ধীর চোখে সেই আলোর দিকে তাকিয়ে অতনু বলল,
জানলাটা বন্ধ করে দিই, কি বলিস?
অনিলের সম্মতির অপেক্ষা না রেখেই অতনু জানলাটা বন্ধ করে টেবিলের পাশের চেয়ারটায় বসে পড়ল। ফেব্রুয়ারির শেষ, শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। অনিল বিছানার মধ্যে সর্বাঙ্গে কম্বল জড়িয়ে বসে প্রশ্ন করল,
এবার সোজা সত্যি কথাটা বল দেখি বাবু,
এই জঙ্গলের মধ্যে তুমি শখের ছবি আঁকতে এসেছো, বেশ করেছো, কিন্তু আমাকে টেলিগ্রাম করে এমন ভাবে এখানে টেনে আনলে কেন? অতনু টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট দেশলাই টেনে নিয়ে নিজে একটা সিগারেট ধরিয়ে অনিলকেও একটা ধরিয়ে দিয়ে নিঃশব্দে হাসল। হাসিটা খুবই নিষ্প্রাণ মনে হলো অনিলের। কি রে, কথার জবাব দিচ্ছিস না কেন? অনিল ধোয়া উড়িয়ে আবার তাকাতে মারল,
কালকে শুনিস, আজ সারাদিন ট্রেনে ধকল গেছে, কাল সকালে বলবো, তবে বলবার মতো তেমন কিছু ঘটেনি,
যেটুকু আছে তাই বল, এখনই শুনবো।
যদি বলি যে একা থাকতে ভালো লাগছিল না তাই?
বিশ্বাস করবো না রে। অতনু কেমন যেন নার্ভাস হয়ে পড়ল, তাড়াতাড়ি জবাব দিল,
প্লিজ কালকে সব শুনিস।
চেয়ার ছেড়ে উঠে অতনু লণ্ঠনটা ঘরের কোণে সরিয়ে রাখল, তারপর মশারি ফেলে নিজের বিছানায় কম্বল পরি দিয়ে শুয়ে পড়ল। রাত এখন নটাও বাজেনি, পোড়ো বাড়িটার চারপাশে বুনো গাছগাছালির জঙ্গল থেকে তক্ষক ডাকছিল, ঝিঝির বিচিত্র ঐকতান ভেসে আসছিল, বাতাসে শুকনো পাতার মর্মর্ধনে উঠছিল, আর থেকে থেকে শেয়াল খাটাসের ছুটোছুটি শব্দ। এসব শব্দই অন্ধকার রাতের স্নায়ু শীতল করা, শরীর মন হিম করে দেওয়া নিস্তব্ধতা অনিল আগে কখনো অনুভব করেনি। অতনুর মেজাজ ভালো নেই, কথা বলার মুডও নেই, কিন্তু কেন নেই এ কথা বুঝতে পারল না অনিল। এক অদম্য কৌতূহল নিয়েই ওকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, এ কথা ভেবে ওর ভীষণ রাগ হচ্ছিল। অতনু রায়, নাম করা চিত্রশিল্পী, অনেক নামী আর্ট গ্যালারিতে অনেকবার ওর একক চিত্র প্রদর্শনী হয়ে গেছে। কিছুদিন ধরে এক নতুন পদ্ধতিতে ও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। আধুনিক কালের চিত্রশিল্পীদের মাঝে অতনুর খ্যাতি প্রতিষ্ঠা অনেক নামী আর্টিস্টেরই ঈর্ষার কারণ। বিশেষ করে পোর্ট্রেটে অতনুর হাত অপূর্ব, দেশ বিখ্যাত কয়েকজনের প্রতিকৃতি এঁকে ও পুরস্কারও পেয়েছে। নতুন জায়গা, অচেনা পরিবেশ, একটা অস্বস্তি তো থাকেই। বিছানাটাও অনিলের মন মতো নয়, তার উপর দারুণ ঠান্ডা, ঘুম আসছিল না ওর। লণ্ঠনটা দরজার পাশে ভূষো কালি মেখে মিটমিট করে জ্বলছিল, তাতে ঘরের মাঝে আলোর থেকেও গা ছমছম অন্ধকারটাই যেন বেশি। কেমন জানি অস্বস্তি বোধ করছিল অনিল, ঘুম আসছে না। ইচ্ছে হচ্ছিল অতনুকে ডাকে, কিন্তু অতনু সেই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, আর ওর কোনো সাড়া নেই, সত্যিই ওর শরীর ভালো নেই, মাথা ধরেছে কিনা কে জানে। নানা চিন্তা করতে করতে নিজের অজান্তেই অনিল ঘুমিয়ে পড়ল। কতক্ষণ কেটে গেছে, কটা বাজে কে জানে, হঠাৎ একটা খসখসানের শব্দে অনিলের ঘুম ভেঙে গেল। তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যেই ও টের পেল হলের ভেতরেই কে যেন অস্থির পায়ে ঘুরে বেড়াচ্ছে, এমন সশব্দে চোর ঘুরে বেড়ায় না। তাহলে কে, ও কে? বেমুড়ো অনিল চিৎকার করতে চেষ্টা করল, কিন্তু ওর গলা দিয়ে একটা শব্দ বার হল না। সাহস করে চোখ খুলে শব্দের উৎস স্থলের দিকে তাকাল, কিন্তু কিছুই দেখা গেল না। লণ্ঠনটা কখন নিভে গেছে কে জানে, মাত্র কয়েক হাত দূরে অতনু শুয়ে আছে, সে কি এই শব্দ শুনতে পাচ্ছে না? অনিলের ইচ্ছে হলো বিছানা থেকে নেমে ওকে ধাক্কা দিয়ে টেনে তোলে, কিন্তু তাও সম্ভব হল না, কেননা ভয়ে ওর হাত পা ঠান্ডা আর অবশ হয়ে আছে। অনিল আবার অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ তীব্র দৃষ্টিতে সেই শব্দের দিকে তাকাল, এবার মনে হল যেন একটা জমাট বাঁধা অন্ধকার চলন্ত মূর্তি দূর ধরে ঠিক অতনুর ক্যানভাসের আশেপাশে কি যেন খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ সেই চলন্ত মূর্তিটা থমকে দাঁড়ালো, তার একখানা হাত শূন্য উঠল, যেন ও কাউকে ভীষণভাবে আঘাত করবে, যেন ও খুন করতেই যায়। অন্ধকার চোখে সয়ে যাওয়ায় অনিল তার হাতে একটা অস্ত্রও দেখতে পেল, ছুরি বা ভোজালি, হাত নামল। পর মুহূর্তেই ফ্যাস করে একটা বিশ্রী আওয়াজ হল। অতনুর বিছানা থেকে সেই মুহূর্তে জোরালো টর্চের আলো সেই ছায়ামূর্তিটার উপর পড়ল। বিস্ফোরিত চোখে অনিল দেখল এক ক্রূর হিংস্র মুখ। চোখের পলক ফেলতে না ফেলতেই সেই ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। অনিলের মুখ দিয়ে একটা ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে এলো। ততক্ষণে অতনু বিছানা ছেড়ে নেমে লণ্ঠনটা জ্বালিয়ে দিয়েছে। সে আলোয় অনিলও যেন এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। লণ্ঠনটা উঁচু করে ধরে অতনু ইজেলটার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল। সেই দিকে তাকিয়ে অনিলও থমকে গেল। অতনু হয়তো কাল সারাটা দিন ধরে যে পোর্ট্রেটটা এঁকেছিল, কারো অদৃশ্য নিষ্ঠুর হাত ছুরির আঘাতে সেই ছবিখানাকে ফালা ফালা করে ছিঁড়ে রেখে গেছে। অতনু, এ কি ব্যাপার, ঘরে কে এসেছিল? অনিলের কণ্ঠস্বর ভয় আড়ষ্ট। অতনু ছেঁড়া ছবিখানার উপর একখানা তোয়ালে চাপা দিয়ে নিজের বিছানায় এসে বসল। তার মুখ রক্তহীন, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। মুখ ফিরিয়ে মশারির বাইরে বসে থাকা অনিলের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে ও বলল,
এই জন্যই অনিল, বুঝতে পেরেছিস, তোকে এখানে আসবার জন্য টেলিগ্রাম করেছিলাম। মন প্রাণ দিয়ে এই পোর্ট্রেটটা নিরিবিলিতে বসে আঁকবো বলে এই জঙ্গলের পোড়ো বাড়িতে এসেছিলাম, কিন্তু কিছুতেই পারছি না। ছবি আঁকার জন্য কলকাতা ছেড়ে এই জঙ্গলে এসেছিস কেন? এ কাজ তো তোর স্টুডিওতেও করতে পারতিস।
আরে আমি যে ছবি আঁকছি সেটা তো ওখানে বসে আঁকা সম্ভব নয়,
ক্লান্ত ভাবে বলল। লণ্ঠনটার আলোয় ঘর কিছুটা আলোকিত। অনিলের সাহস ক্রমে ফিরে আসছিল। বন্ধ দরজার দিকে তাকিয়ে ও আবার সেই প্রশ্ন করল, কিন্তু অতনু, দরজা তো বন্ধই আছে, তাহলে হলের ভেতর কে এসেছিল? অতনু দুহাতে মুখ ঢেকে চুপ করে রইল। অতনু, এটা এমনই একটা ব্যাপার যা আমি বুঝতে পারছি না, অথচ তুইও মুখ বন্ধ করে আছিস। তবে কি আমাকে বিশ্বাস করতে হবে যে যুক্তি বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করা যায় না, এই পোড়ো বাড়িতে তেমনই কিছু একটা আছে? অতনু মুখ থেকে হাত সরিয়ে অত্যন্ত ক্লান্ত গলায় জবাব দিল,
অনিল, রাত 2 বেজে গেছে, তুই বিশ্বাস কর আমি এখানে মাত্র 6 এসেছি। দিন 4-5 প্রত্যেকটা আঁকতে শুরু করেছি আমি, কিন্তু প্রথম 2 রাত ছাড়া বাকি কদিন একেবারেই ঘুমাতে পারিনি আমি। কাল সকালে তোকে সবকিছু দেখাবো, সবকিছু খুলে বলব।
কুয়াশা
shown impossible to tune out of ABC Radio FM 89.2 'cause that's how we do it. Number 1 for in entertainment, only for you.
Kuasha.
পরদিন বেলা করেই ঘুম থেকে উঠল অনিল। চারদিকে দিনের আলো, রাস্তায় লোকজনের আসা যাওয়া, বিরজু আর তার বউয়ের উপস্থিতিতে অনিলের মন থেকে রাত্রির বিভীষিকা ক্রমে আবছা হয়ে গেল। বাড়িটাকেও বেশ ভালো লাগলো, পুরনো ভাঙাচোরা হলেও বেশ খোলামেলা, ভেতরটা পরিষ্কার। উঠোনে বিরজু আর তার বউয়ের যত্ন ও পরিশ্রমের ফুলের গাছ, সজীব বাগান তৈরি হয়েছে। কয়েকটা পেয়ারা আর আতা গাছও আছে একদিকে। বারান্দা থেকে ছোট বড় ঢেউ তোলা পাহাড় দেখা যায়। ভোরবেলা তার মাথায় প্রকাণ্ড সোনার থালার মতো সূর্য উদয় হয়। বিরজুর বউ ঘরের সব কাজ শুরু করল। বিরজু ওদের চা টোস্ট দিয়ে গেল। বিরজু বাজার থেকে মাছ আনবার জন্য টাকা নিয়ে বেরিয়ে যেতে অতনু অনিলকে সঙ্গে নিয়ে হল ঘরে ঢুকল। ক্যানভাসের উপর তোয়ালেটা সরিয়ে ফেলতেই কোনো অস্ত্র দিয়ে ফালা ফালা করে ছেঁড়া গত রাতের সেই ছবিটা দিনের আলোয় ওদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। অনিল অতনুর মুখের দিকে তাকাতেই ও নিঃশব্দে পাশের পুরনো টেবিলটার উপর থেকে একখানা ছবি তুলে অনিলকে দেখতে দিল। ছবিটার দিকে তাকিয়ে অনিলের বুকের ভেতর শিরশির করে উঠল। কোনো একজনের এনলার্জ করা প্রোফাইল, কিন্তু এমন কুটিল ক্রূর নিষ্ঠুর মুখ অনিল আগে কখনো দেখেনি। অতনুর আঁকা অনেক খুনি ডাকাত ঘাতকের ছবি ও দেখেছে, কিন্তু এমনটা আর কোনোটা নয়। ছবিটা এতই প্রাণবন্ত, দেখলেই মনে হয় যেন এখনই কথা বলে উঠবে। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে অনিলের মুখ কঠিন হয়ে উঠল। সোজাসুজি অতনুর দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, এটা সেই লোকটার ছবি না?
হ্যাঁ, আমি এই ছবিটা আঁকবো বলেই তো এখানে চলে এসেছি।
অনিলের মনে ভেসে উঠল কিছুদিন আগেরকার সেই ঘটনাটা। একটা পুরনো বাড়ির হল ঘর, দেয়ালে নতুন পুরনো নানা ধরনের ছবি টানা, বেশিরভাগই তার পোর্ট্রেট। পাগড়ি পরা, টুপি ফেস, মুকুট পরা কীর্তিমান পুরুষ থেকে শুরু করে অতি সাধারণ মানুষের প্রতিকৃতি, ছোট বড় নানা রকমের তৈলচিত্র, জমিদার নবাব সাঁওতাল দম্পতি কেউ বাদ নেই তার মধ্যে। চিত্রশিল্প সম্বন্ধে অনিলের বিশেষ কোনো জ্ঞানই ছিল না, তবুও অনিলের সঙ্গে ওকে যেতে হয়েছিল। ছবিগুলো খুব মনোযোগ দিয়েই দেখছিল অতনু। ছবিগুলো দেখা শেষ করে চলে আসার সময় হঠাৎ এক কোণে অবহেলা উপেক্ষায় টাঙিয়ে রাখা বিবর্ণ একখানা ছবির দিকে নজর পড়েছিল অতনুর। ও দাঁড়িয়ে পড়েছিল, ওর সঙ্গে অনিলও থমকে দাঁড়িয়েছিল, তাকিয়ে দেখছিল ছবিটা। বিকৃত কুৎসিত কুদর্শন একটা মুখের ছবি। অতনুর দিকে তাকিয়ে দেখেছিল সম্মোহিতের মতো অপলক চোখে ও সেই ছবিটার দিকেই তাকিয়ে আছে। একটু পরেই অতনু সেখান থেকে সরে গিয়ে প্রদর্শনীর এক কর্মকর্তার সঙ্গে এইসব বিষয়ে কথাবার্তা শুরু করেছিল। সেসব কথার মধ্যে প্রথমে অনুনয় বিনয় পর্বে তর্কাতর্কিও ছিল। অনিল বিরক্ত বিব্রত হয়ে অতনুকে ওখান থেকে একরকম জোর করেই টেনে বার করে নিয়ে এসেছিল। বাড়িতে ফিরে অতনু ছবিটার কথা খুলে বলেছিল। হিংস্র নিষ্ঠুর দর্শন মুখের ছবিটা সিকান্দার বেগের, সিরাজউদ্দৌলাকে যে বন্দি অবস্থায় নিষ্ঠুরভাবে খুন করেছিল এই লোকটা সেই মোহাম্মদী বেগের একমাত্র বংশধর। শ্রীকান্দার বেগও নৃশংস চরিত্রের মানুষ। একবার কোন এক চিত্রকরের সঙ্গে পরিচয় হওয়ায় ওর খুব শখ হয় নিজের ছবি আঁকাবার। সেই শখের ফল বড়ই ভয়ঙ্কর হয়েছিল। ছবি শেষ হয়ে যাবার পর সিকান্দার বেগ তার ছবি দেখে এতই ক্রুদ্ধ হয়েছিল যে সেই চিত্রকরকে হত্যা করেছিল। সেই ছবিখানা নষ্ট করার আগেই সিকান্দার বেগ নিজেও খুন হয়ে যায়। কে যে তাকে খুন করেছিল তা জানা যায়নি। সেই ছবিখানাই এত বছর বাদে বিবর্ণ হয়ে অনেক হাত বদল হয়ে শেষ পর্যন্ত এই এক্সিবিশনে এসে পৌঁছেছে। ছবিটা দেখার পর থেকেই সেটাকে নতুন করে আঁকবার একটা ভয়ঙ্কর ইচ্ছা অতনুর মনে। কর্মকর্তার কাছ থেকে বেশ মোটা টাকা দিয়ে ছবিটা কিনতেও চেয়েছিল অতনু, প্রস্তাবে তিনি রাজি হননি। তখন অতনু তাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিন পাঁচ শতকের জন্য ছবিটা ভাড়া করতে চেয়েছিল নিজে আঁকবার জন্য, কিন্তু তারই প্রস্তাবও তৎক্ষণাৎ নাকচ হয়ে যায়। ভদ্রলোক কেন যে এমন করলেন সে বিষয়ে ওকে কিছু বলেননি। পৃথিবীতে এত সুন্দর বিষয়বস্তু, এত জ্ঞানীগুণী মানুষ থাকতে অতনু যে কেন ওই খুনি লোকটার ছবিটার জন্য পাগল হয়ে উঠেছিল কে জানে, একেই বোধ হয় বাতিক বলে। সেই অলক্ষণে ছবিটাই আজ এখানে। অনিল এবার প্রশ্ন করল, ছবিটা তুই কেমন করে পেলি?
আমি ওটা চুরি করেছি। কেমন করে চুরি করেছি সেটা না হয় নাইবা শুনলি, তারপরেই সোজা এখানে পালিয়ে এসেছি। কলকাতা থাকলে পাশে ধরা পড়ি। ভেবেছিলাম যে ছবিটার ডিটেল ওয়ার্ক গুলো শেষ করে ওটা আবার যথাস্থানে রেখে আসবো, কিন্তু তুই শুনলে অবাক হবি যে ছবিটা দিনের বেলা আঁকছি আর রাত্রে রোজ এসে কে ওটাকে ছিঁড়ে নষ্ট করে দিয়ে যাচ্ছে। আজ বুঝেছি যে কে অমন করে ছবিটা নষ্ট করে দিয়ে যাচ্ছিল।
অবাক অনিল বলল, কাল রাতে কে এসেছিল ঘরে?
সিকন্দর বেগের আত্মা এসেছিল।
অনিলের বুকের রক্ত হিম হয়ে গেল। অতনুর হাত ধরে ও অনুরোধ করল, অতনু প্লিজ তুই এই ছবিটা আঁকা বন্ধ কর প্লিজ।
এত সহজে অতনুর রায় হার মানবে না রে। আমি বুঝেছি যে যে আর্টিস্ট সিকন্দর বেগের পোর্ট্রেটটা এঁকেছিলেন তিনি ওর স্বভাব চরিত্র ওর প্রকৃতি যথাযথ ফুটিয়ে তুলতে পারেননি। আমি পারব, ওর রক্তলোলুপ খুনি স্বভাব আমি ওর মুখের প্রত্যেকটি রেখায় ফুটিয়ে তুলবই।
না অতনু না, তোকে আমি একাজ করতে দেব না। তুই তো জানিস যিনি ওর ওই পোর্ট্রেটটা এঁকেছিলেন তার কি দশা হয়েছিল। হাসলো অতনু।
একজন জীবন্ত মানুষ যা করতে পারে অশরীরীর পক্ষে তা একেবারেই অসম্ভব। আমার কাজ পণ্ড করে ও আমাকে বারে বারে ভয় দেখাচ্ছে, কিন্তু ও অতনু রায়কে চেনে না রে। ওর ছবি আমি আঁকবই, শুধু তুই যদি মাত্র দু তিনটে দিন আমার কাছে থাকিস।
সারাটা দিন অতনু তার ছবি নিয়ে ব্যস্ত হয়ে রইল, অনেকটা কাজ এগিয়েও গেল। অনিল আসার পর থেকেই ওর মনটা ভালো, তাই বেশ দ্রুত গতিতেই প্রাথমিক কাজগুলো শেষ হল। সারাটা দিন একটানা কাজ করে ও যখন উঠল তখন ক্যানভাসের বুকে সিকান্দার বেগের চেহারার আদল স্পষ্ট হয়ে উঠেছে, চোখ দুটো জ্বলন্ত, মুখের রেখায় নাকের পাশে ভাঁজে ভাঁজে ভুরুর ভঙ্গিতে আর পুরু ঠোঁটের কুটিলতায় এমনই একটা হিংস্র ভাব ফুটে উঠল যে বেশিক্ষণ আর ওই ছবির দিকে তাকিয়ে থাকা যায় না। অন্য কদিনের মতো বীরজু নটা বাজতে না বাজতে ওদের রাতের খানা খাইয়ে বাড়ি চলে গেল। দরজা জানলা বন্ধ করে শুতে যাবার আগে সদ্য আঁকা ছবিখানা ইজেল থেকে খুলে অতনু অনিলের বিছানার তলে লুকিয়ে রেখে দিল। অনিল অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে হেসে বলল,
তোর উপর তো সিকান্দার বেগের কোন রাগ নেই, তোকে তো সন্দেহই করবে না, তাই এখানে রাখলাম ছবিটা।
কিন্তু ও যদি আসল ছবিখানা নষ্ট করে দেয় তাহলে?
তা কখনো করবে না, কদিন ধরে দেখছি তো নিজের আসল ছবিখানা যেমনই হোক ও সেটা স্পর্শ করে না।
ভীষণ ভয়ে অনিল কি যেন বলতে গেল, তাকে থামিয়ে দিয়ে অতনু বলল,
আরে তোর কোনো ভয় নেই, যতই হোক ও তো রক্ত মাংসের কোন জীব নয়, একটা অশরীরী ছায়া মাত্র।
অনিল কাঁপা গলায় বলল, ফালা ফালা করে যে ছবি ছিঁড়ে ফেলতে পারে তাকে কি ঠিক ছায়া শরীর বলা যায় অতনু? সেদিন রাত্রেও সেই অশরীরীর উপস্থিতি টের পেল ওরা, টের পেল সে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, কি যেন খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। দুজনে মরার মতো কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকল। কিছুক্ষণ পর বোধহয় ব্যর্থ হয়েই সেই প্রেতাত্মা হলঘর ছেড়ে উধাও হয়ে গেল। ওরা দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। আনন্দে অধীর হয়ে অতনু বলল,
দেখলি তো যা বলেছিলাম, বোধহয় ও আর আমাদের জ্বালাবে না।
অনিল বিরক্ত হয়ে জবাব দিল, ওসব আমি জানি না, তোকে কিন্তু আমি আর মাত্র দুটো দিন সময় দিচ্ছি। তারপর দুদিন দুরাত কেটে গেছে। এই দুরাতেই সিকান্দার বেগের প্রেতাত্মা এসে এদিক ওদিক হাত রেখে গেছে। আজকের রাতটাই ওদের শেষ রাত। কদিনের অক্লান্ত পরিশ্রমে অতনু সিকান্দার বেগের যে ছবি ক্যানভাসের বুকে ফুটিয়ে তুলেছে, সত্যি বলতে কি সেই ছবির দিকে তাকিয়ে অনিল খুব অস্বাচ্ছন্দ্য বোধ করছিল। অতনু দারুণ উল্লাসিত। কোন দেশের কোন চিত্রশিল্পী কোন কোন খুনি ঘাতক জল্লাদের ছবি এঁকেছেন তার বিস্তারিত বিবরণ আমাকে শুনিয়ে দিন। শোবার আগে অতনু সযত্নে ছবিখানা নিজের বিছানায় মাথার কাছে রাখল। অবাক অনিল জিজ্ঞাসা করল, ছবিটা আজ তোর বিছানার কাছে রাখছিস কেন?
তুই যে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিস এই জন্য।
অতনুর কথায় অনিল স্বস্তি পেল, সত্যি ছবিটার দিকে আর তাকানো যাচ্ছে না। রাতের প্রথম প্রহর বেশ শান্তিতেই কাটল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারিদিক ক্রমশ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ ঝনঝন খন খন এই টাইপের শব্দে অনিলের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখল লণ্ঠনটা নিভে গেছে, ঘর অন্ধকার। দরজায় ধাক্কা ধাক্কির শব্দের সঙ্গে একটা ঝাপটা ঝাপটির শব্দ ওর কানে এসে পৌঁছল। অতনু, অতনু! অনিল চিৎকার করে অতনুকে ডাকতে চেষ্টা করল, কিন্তু ওর গলা দিয়ে একটা আর্তগোঙানি ছাড়া আর কোনো শব্দই বের হল না। পরক্ষণেই অতনুর আর্তনাদ বন্ধ ঘরের সীমা ছাড়িয়ে বাইরের জ্যোৎস্না প্লাবিত অরণ্য প্রান্তরে ছড়িয়ে পড়ল। ভয়ে আতঙ্কে বিছানা ছেড়ে উঠে বসল অনিল, প্রাণপণ শক্তিতে চেঁচিয়ে উঠল, অতনু! বন্ধ দরজা হঠাৎ খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে অনিলের সর্বাঙ্গে ঝাপটা মারতে ও প্রাণ ভয়ে মরিয়া হয়ে লাফ দিয়ে বিছান থেকে নেমে পড়ল। আতঙ্কে ভয়ে খোলা দরজা দিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। বীরজু আশেপাশের বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে অচেতন অনিলকে খুঁজে বার করে যখন বাড়ি পৌঁছল তখন ভোর হতে আর দেরি। খোলা দরজা দিয়ে হল ঘরের ভেতর ঢুকে সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। সারা ঘর লণ্ডভণ্ড, যেন প্রচন্ড একটা ঝড় বয়ে গেছে। মেঝের উপর ভাঙা ফ্রেমে চূর্ণ বিচূর্ণ কাঠামোটা পড়ে আছে। অতনুর আঁকা সিকান্দার বেগের সেই জিঘাংশু রক্তরলুক ছবিটা ছিন্ন ভিন্ন হয়ে ঘরময় উঠছে। মেঝের একধারে লুটিয়ে পড়ে আছে অতনু। ও বোধহয় ওর সৃষ্টিকে বাঁচাবার শেষ চেষ্টা করেছিল, পারেনি। ওর হাতের মুঠোর ভেতর ধরা সিকান্দার বেগের সেই আসল ছবিটা দোমড়ানো মোচড়ানো, সেটাও অক্ষত নেই। সম্বিত ফিরে পেয়ে অতনু বিহ্বল দৃষ্টিতে তাকালো অনিলের মুখের দিকে, তারপর ক্লান্ত গলায় বলল,
সিকান্দার বেগ তার ছোড়া হাতে নিয়ে এসেছিল, ও চায় না ওর ছবিটা কেউ আঁকুক, আমিও আর আঁকতে পারবো না রে।
কুয়াশা, কুয়াশা।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম সিকান্দার বেগের প্রতিকৃতি, লেখক মায়া বসু এবং পড়ে শোনালো সেতু। আর হ্যাঁ, এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনী শুনবার, অর্থাৎ দ্বিতীয় গল্প শুনবার। আজকের কাহিনী লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। এখন শুনবো আজকের কাহিনীর প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM, যেখানে চলছে কুয়াশা, এবং সঙ্গে আছি আমি শর্বিক।
কুয়াশা কুয়াশা
তীব্র চাওয়ার অসম অতৃপ্তি মানুষকে অপরাধী করতে সাহায্য করে, কিন্তু কোন অপরাধী আমাদের কাম্য নয়, কারণ জীবন প্রকৃতির অমূল্য দান। অপরাধের প্রলেপে এই জীবনকে কুৎসিত করা ভয়ঙ্কর অন্যায়, আর প্রকৃতি কখনোই কোনো অন্যায় মেনে নেয় না। অপরাধ বা পাপবোধ বা অসংলগ্ন লোভ মানুষকে স্বচ্ছ কিছু দেয় না। তাই আমরা চাই প্রকৃতির উৎসবে আমরা যেন রঙিন স্বপ্ন নিয়ে যাপিত জীবনে পা রাখি, কেননা জীবনে শ্রেষ্ঠ নায়ক বা নায়িকা। চলুন অপরাধের কুয়াশা ঠেলে স্বপ্ন কুয়াশায় চোখ রাখি, আনন্দে এবং উল্লাসে জীবনের দৃশ্য পথ পৃথিবীতে রেখে যাই। চোখ সবারই আছে, তবে দেখার অনুভূতিটা সবারই আলাদা আলাদা। যিনি ফটোগ্রাফার তিনি চট করে হয়তো একটা দৃশ্য তার ক্যামেরার লেন্সে বন্দী করবেন, আবার যিনি আঁকেন তিনি রঙের খেলা নিয়ে দৃশ্যের সঙ্গে বোঝাপড়া করে তবেই তুলির আঁচড় ক্যানভাসে ঢেলে দেবেন। আর যিনি দৃশ্যটা খাতা কলমে লিখতে চান, অর্থাৎ লেখক বা লেখিকা, তিনি অদ্যপান্ত পুরোটাই মনের মতো করে বর্ণনা করে পাঠককে সেখানে আটকে ফেলবেন। তার মানে যে যেভাবেই দেখি না কেন সব দেখারই আলাদা আলাদা ভাষা আছে, কিন্তু যিনি সিনেমাটোগ্রাফার তার দেখাটা সত্যি সবার চেয়ে অনেক বেশি ব্যতিক্রম। কেননা তিনি নিজে যা দেখেন বা কল্পনা করেন সেটাই অন্যকে অন্যের চোখ দিয়ে দেখাতে চান। এর চেয়ে কঠিন কাজ মনে হয় না আর কিছু আছে। আবার এই কঠিন কাজটাই কারো কারো কাছে নেশা, যে নেশার গ্লাসে চুমুক না দিয়ে বেঁচে থাকাটাই অর্থহীন লাগে তাদের কাছে। গতানুগতিক দৃষ্টির বাইরে যারা অন্যরকম ভাবেন বা দেখেন বা অনুভব করেন তাদেরকে কি বলে সৃষ্টিশীল মানুষ, নাকি শুধু সৃষ্টিশীল বলে উপমা দেওয়াটাই কমতি হবে কে জানে। তবে ফিল্ম বা সিনেমার বিষয়টা একটা অদ্ভুত সৃষ্টিশীল খেলা, যে খেলায় সিনেমার সবাই সমান গুরুত্বপূর্ণ। যিনি সিনেমা বানান তিনি যদি সেটা মনে রাখেন তবে কাজ করাটা অনেক সহজ হয়। এত কথা বলার একটাই কারণ, আর তা হচ্ছে ডিরেক্টর হাসান আজাদ। সবাই তাকে এক নামে চেনেন, তার কাজের ধরন সম্পূর্ণ আলাদা আর রুচিবোধ তো বটেই। উনি ভীষণ মজার মানুষ, তবে সেটা কেউ সহজে বুঝতে পারে না, কেননা তার চেহারায় কেমন যেন একটা ভারিক্কি ভাব আছে। এই ভারিক্কি ভাবটাই তাকে সবসময় সাহায্য করে অযথা কথা বলা থেকে। একজন সিনেমাটোগ্রাফার কে অনেক কথা বলতে হয়, কিন্তু তিনি কথা বলেন খুবই কম। হাসান আজাদ তার সকল জরুরি কথাগুলো কাগজে লিখে মার্কার দিয়ে হাইলাইট করে প্রোডাকশনের সবাইকে কপি দিয়ে দেন। অত্যন্ত প্রয়োজন ছাড়া তিনি কাউকে অযথা অর্ডার করেন না, আর রাগ তো অসম্ভব। আমরা সবাই তো নিজের চেয়ে একটু বেশি নিচু পদের লোকজনকে দিয়ে খাটাতে ভালোবাসি, অথচ হাসান আজাদ নিজের কাজ নিজে করতেই ভালোবাসেন। বরং উল্টোটা হয়, সবাই উদ্গ্রীব হয়ে থাকে আজাদ সাহেবের কাজ করার জন্য। বাংলা সিনেমার ধস, খোলামেলা পোশাক, বাজেট কম, নায়ক নায়িকার অভাব, সিনেমা মহলের সংকট অথবা গল্পের প্রাণ নেই, হিন্দি ছবির নকল, গানের লিরিক্সে অশ্লীলতা, এসব কোনো কিছুই হাসান আজাদ ঘটা করে বলেন না। অর্থাৎ নিজের দেশের সিনেমা নিয়ে কোনো ধরনের নাকশিটকানো তার মধ্যে নেই। উনি অনেকটা প্রচার বিমুখী এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু কেউই জানে না। তারপরও যদি কোনো অনুষ্ঠানে সিনেমা নিয়ে কিছু বলতেই হয় তিনি অবলীলায় বলেন, বৃষ্টিকে আমরা যে নামেই ডাকি না কেন সে আমাদের ভেজাবেই, অর্থাৎ আমার দেশে যা কিছু আছে তা তো আমারই, আমরা একদিন সব বাধা উপেক্ষা করব এটা আমি জানি এবং বিশ্বাস করি। হাসান আজাদের মুখের কথাগুলোর সঙ্গে সঙ্গে সিনেমার কথাগুলো সহজ সাবলীল, সহজেই সব স্তরের মানুষকে সে কথা স্পর্শ করে, আর তাই সেই স্পর্শ তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই পরিচালকের 6 নম্বর সিনেমার শুটিং শুরু হয়েছে আজ থেকে। এফডিসি এর কোন ফ্লোরে সেটা বলা হয়নি, বরং সরাসরি শহর থেকে বাইরের একটা কবরস্থানের কবর খোঁড়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওলি খুব ব্যস্ত, অবশ্য সুমনও, ওলি এত কথা বলেন যে একটা কথাই তিনি তিনবার বলেন তিন রকম ভাবে।
সব ঠিক আছে তো? স্যার এক্ষুনি ক্যামেরা চোখ রাখবেন, কিন্তু খুব সাবধান, খুব সতর্ক। আর এই যে সুমন, রাতকে কাফন কাপড় ঠিক মতো পরানো হয়েছে তো?
জি বস, আপনি ওই নিয়ে ভাববেন না, সব রেডি, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে রাহাতকে কবরে নামানো হবে।
স্যারের মাথাটা মাঝে মাঝে খারাপ মনে হয় আমার কাছে, উনার সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। জীবিত মানুষকে মাটি চাপা দিয়ে কেউ শুটিং করে তা আবার কবর থেকে তুলবে, তাও আবার দৃশ্যটা একটাকে নিতে চান। এটা একটা মস্ত বড় পাগলামি ছাড়া আর কিচ্ছু না।
বস আপনি টেনশন নেন না, রাহাত অনেক সাহসী আর ওর সাহস তিন গুণ বাড়ানোর জন্য ওর পেমেন্টও তিন গুণ বাড়ানো হয়েছে।
টাকা সব টাকার খেলা,
টাকা দিয়ে মানুষে দিন রে রাইত বানানো যায়।
আরে রাখ, আমারে কোটি টাকা দিলেও আমি এই শর্ট দিতাম না।
বড় স্যার খুব ভালো করে জানেন কারে দিয়া কোন কাজ করানো যায়। সে আমাদের প্রত্যেকে নারী নক্ষত্র রুমে বসে চোখ বন্ধ করে বলতে পারেন।
স্যারের মধ্যে যতই পাগলামি থাকুক না কেন, স্যার মানুষটা কিন্তু খুবই ভালো আর দয়ালু।
বস আজকে শুটিংয়ের সমস্তটা বড় স্যার লিখে দিয়েছেন, তার কপিটা কি রাহাতকেও পাঠিয়ে দিব?
মানে অবশ্যই দিবা, তুমি এতদিন ধরে এই প্রোডাকশনে কাজ করে কিছুই শেখো নাই, তাড়াতাড়ি রাহাতকে একটা কপি দিয়ে আসো।
উনি তো কাফনের কাপড় পরে শুয়ে আছে,
শুয়ে শুয়েই সাবের নোটে চোখ বুলাবে। যাও দ্রুত তাড়াতাড়ি। ঢাকা মেডিকেলের মর্গে আমার একটা পরিচিত লোক ছিল, তাকে বললেই সারাদিনের জন্য একটা লাশ ভাড়া করে নিয়ে আসেই যেত।
কিন্তু স্যার তো রাহাতকে কবর থেকে তুইলাই তারে আবার জীবিত দেখাইব। চিত্রনাট্যে তো এরকমই পড়লাম, আপনিও তো চিত্রনাট্য পড়ছেন।
আরে বেকু ব্যাককেল, চিত্রনাট্যে যা লেখা থাকে সবই কি দর্শকটা দেখতে পারে? এতকাল সিনেমা দেখলি শুধু চোখ খুললাই, কিছুই শিখতে পারলি না। কোন দিন যে স্যার তোরে বিদায় করে।
আমার বেকুব করবেন না তো, একটার মধ্যে আরেকটা। আসলে আপনি বেশি কথা কন, দূর খামাখা প্যাচাল শুনতেছে দাঁড়ায় দাঁড়ায়।
ভালো ডিরেক্টর হতে হলে সবকিছু দেখা লাগে শোনা লাগে। এই যেমন ধর, আমি এই কলমটা ফেলে দিলাম, একটা শব্দ হলো, এইটাও মাথায় গাইতে নে, একদিন কাজে লাগবে।
আপনি কথা শুরু হলে যে শেষ হবে না সেটা আমি জানি, আমি কবরের কাছে গেলাম।
হাসান আজাদের এবারের চিত্রনাট্যটা একদম অন্যরকম, একটা ভৌতিক কাহিনী বেস করে গল্পটা লেখা। আজাদ সাহেবের মতো একজন ডিরেক্টর শেষ পর্যন্ত ভূতের সিনেমা বানাচ্ছেন এটা প্রথম কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। রীতিমতো পত্রিকায় লেখালেখি শুরু হয়ে গেছে। অবশ্য ওসব নিয়ে তেমন মাথা ঘামানোর অভ্যাস হাসান আজাদের কখনোই ছিল না, কিন্তু আজ শুটিং স্পটে একজন সাংবাদিক ক্যামেরা নিয়ে এসে হাজির, সম্ভবত মেয়েটি নতুন। আজকাল আমাদের দেশের মেয়েরা সব চ্যালেঞ্জিং পেশায় দাপটের সঙ্গে কাজ করছে, সত্যি ভালো লাগে। উনি সিনেমা সম্পর্কে চার পাঁচটা প্রশ্ন করবেন, আর সেই সঙ্গে কেমন আছেন, কিভাবে চলছে দিনকাল, এইসব প্রাসঙ্গিক কিছু প্রশ্ন দিয়ে একটা ইন্টারভিউ ছাপা হবে। হাসান আজাদ মনে মনে ভাবলেন, আসলে মিডিয়া আজকাল এতটাই তৎপর যে তাকে আর প্রচার বিমুখ থাকতেই দেবে না বোধ হয়, এই কঠিন প্রতিজ্ঞা করে বসে আছে। সে যাক, সাংবাদিকের সঙ্গে তিনি মূলত ইন্টারভিউ নয়, বরং এলোমেলো একটা আড্ডাই দিলেন বলতে গেলে।
আমি গুছিয়ে কথা বলতে পারি না, কাজেই আপনার সঙ্গে আমি সিনেমা নিয়ে টুকটাক গল্প করব, আপনি সেটা আপনার মতো করে কেটে কুটে লিখে নেবেন।
ও নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার, এমন নাইস ইন্টারভিউ ছাপাবো আপনি অবাক হয়ে যাবেন।
মূল প্রসঙ্গে আসি।
জি জি জি, সিনেমার নামটা কি ঠিক করলেন?
নাম এখনো ঠিক হয়নি।
একটা কথা ছিল স্যার, আপনি কি ভূত বিশ্বাস করেন?
না, ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, কোনোদিন ছিল না।
তাহলে হঠাৎ ভূতের সিনেমা কেন বানাতে গেলেন?
কারণ মানুষের দীর্ঘ জীবনে মানুষ কোন না কোন সময় ভূতের দেখা পায়, আমি সেই দেখা হওয়াটাকে দর্শকদের মনে করিয়ে দিতে চাই।
ভূত বিষয়ক ঘটনাটা মনে করিয়ে দেওয়াটাই এই সিনেমার উদ্দেশ্য?
শুধু মনে করিয়ে দেয়া নয়, মানুষের ভয় নামক যে অনুভূতিটা আছে তার সঙ্গে কিছুক্ষণ খেলা করা, এটাই উদ্দেশ্য।
তার মানে আপনি দর্শককে ভয় দেখাতে চাইছেন?
শুধু আমার দর্শককে নয়, আমি নিজেও ভয় পেতে চাইছি, আর আমি যদি ভয় না পাই তাহলে আমার দর্শক কিভাবে ভয় পাবেন?
আমরা জানি যে আপনার গল্প বলার ঢং অন্যদের চেয়ে আলাদা এবং সহজ, তা এই সিনেমায় কি সেরকম আলাদা স্বাদ আমরা পাব, নাকি গতানুগতিক ভূতের সিনেমার মতগুলি বিষয়গুলো বরাবরের মতো চলে আসবে?
আমি আমার মতো করে গল্প বলি বা দেখাই, কাজেই শেষ পর্যন্ত সিনেমাটা কি দাঁড়াবে সেটা এখনো বলা যাচ্ছে না, তার জন্য অপেক্ষা করতে হবে।
সিনেমাটা কি স্যার নায়িকা নির্ভর নাকি নায়ক?
সিনেমাটা ভূত নির্ভর। এবার আমায় উঠতে হবে, ক্যামেরা রেডি, বাকি লিখা মানে ভালো আছি, কোথায় শুটিং হচ্ছে এসব আপনি চালিয়ে নিন।
জি স্যার, জি স্যার, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ স্যার।
আপনাকেও ধন্যবাদ।
সাংবাদিকের সঙ্গে কথা বলা শেষ করে হাসান আজাদ ক্যামেরায় চোখ রাখলেন। তার ইউনিটের সবাইকে তিনি সমানভাবে শ্রদ্ধা করেন, কারণ তিনি জানেন একটা ভালো সিনেমা মানে খুব ভালো টিম ওয়ার্ক। ক্যামেরায় চোখ রাখার আগে মাথায় সমস্ত শটগুলো একে একে সাজিয়ে নিলেন, লং শট, ক্লিয়ার শট, বিগ ক্লোজ শট, মিড টু শট ইত্যাদি ইত্যাদি। স্ক্রিপ্টটা সত্যি ডিফারেন্ট, ঠিকঠাক মতো ভিজুয়াল করা গেলে দারুণ একটা সিনেমা হবে। তার চেয়ে বড় কথা, রাহাতকে নিয়ে হাসান ভীষণ আশাবাদী। একটা প্রত্যন্ত গ্রামে শুটিং স্পট দেখতে গিয়ে হাসান সাহেব রাহাতকে পেয়েছে। ওই সময় একটা গ্রাম্য মেলায় সার্কাস পার্টিতে প্রথম রাহাতকে দেখেন হাসান আজাদ। রাত 34 মিনিট 11 সেকেন্ড কবরের ভেতর থাকতে পারে, প্রথমে হাসান বিশ্বাসই করেনি, কিন্তু হাজার হাজার মানুষের সঙ্গে যখন নিজের দৃশ্যটা দেখলেন তখন থ হয়ে গেছে। সার্কাসে বারবার বলা হচ্ছিল যারা ভীতু বা যাদের হার্ট দুর্বল তারা যেন এই খেলা না দেখেন। হাসান ঘড়ি ধরে 34 মিনিট 11 সেকেন্ড ছেলেটাকে কবরের ভেতর শুয়ে থাকতে সচক্ষে দেখলেন। কবর থেকে তোলার পর ছেলেটা অচেতন মতো হয়ে যায়। ঘাড় হাত পা একটু মাসাজ করার পর কিছুক্ষণ পর রাহাত আবার স্বাভাবিক। এই অস্বাভাবিক ঘটনাটা দেখার পরই হাসান আজাদের মাথায় স্ক্রিপ্টটা আসে। হাসান আজাদ চায় রাহাতের ক্ষমতা শুধু গ্রামের সার্কাস নয় বরং দেশের সবাই জানুক, আর তাই এক টেকে দৃশ্যটা শেষ করবেন হাসান আজাদ, যাতে কবরে শোয়া এবং কবর থেকে উঠানো পুরো বিষয়টা দর্শক শ্বাস রুদ্ধ করে উপলব্ধি করতে পারে। এরই মধ্যে অবশ্য মিডিয়া জেনে গেছে যে হাসান আজাদ নতুন চমক দেবেন রাহাতকে দিয়ে, কিন্তু ছবি রিলিজ না হওয়া পর্যন্ত কিছু লিখতে বা দেখতে বারণ, তাই আপাতত সবাই চুপচাপ।
ওলি রেডি?
জি স্যার।
রোলিং, ক্যামেরা, অ্যাকশন।
আগুন, আগুন স্যার, আগুন লাগছে।
মানে কি করছ?
কিভাবে লাগলো আগুন? পানির ব্যবস্থা করো, দ্রুত ফায়ার সার্ভিসে ফোন দাও।
স্যার ফায়ার সার্ভিসে গাড়ি আসছে, আমাদের সব পুরো কয়লা হয়ে যাবে।
সুমন, আগে ক্যামেরাগুলো সরানোর ব্যবস্থা করতে হবে, চল ওই দিকটাই নিয়ে চল।
ওলি, সুমন, সবাইকে আগে নিরাপদ স্থানে পাঠাও, তারপর ক্যামেরা নিয়ে ভাবো।
স্যার সবাই ওই দিকটাই চলে গেছে, আপনিও আসেন, আগুনের অবস্থা খারাপ।
আই বুঝলু, আশেপাশে কোনো দিকে আছে নাকি? কলের পানিটা পুষাইবো না।
স্যার আপনি এখানে আসেন, ফায়ার সার্ভিসের গাড়ি রওনা দিছে, ক্যামেরাও সেভ করা হয়েছে।
স্যার ওলি ভাই, সর্বনাশ হয়েছে।
সর্বনাশ তো হয়েছে, আবার কি সর্বনাশ হলো? তুই এতক্ষণে বুঝলি?
স্যার স্যার, রাহাত তো কবরের ভিতরে।
ও মাই গড, ওকে তো তোলা হয়নি। সুমন, ওলি, দ্রুত রাহাতকে কবর থেকে তোলো, চলো এক্ষুনি। আমি কি করে ভুলে গেলাম? নো, এটা অন্যায়।
স্যার কতক্ষণ হয়েছে টাইমটা দেখছেন? এখনো কি বাইক চাচ্ছে কিনা সেটাই কে জানে।
তুমি কথাটা কম বলো ওলি, যাও, কিছু হবে না রাহাতের, ওর টাইম থেকে 7 মিনিট বেশি হয়ে গেছে। ওহ, আমি কিভাবে এতটা ইরেসপন্সিবল হলাম, শিট, ভাবা যাচ্ছে না।
সবাই সরে যান, সরে যান।
রাহাত, রাহাত, কিছু হবে না তোমার। ওলি, ওর হাতটা একটু ম্যাসেজ করে দাও, পানি নিয়ে আসো।
স্যার দম আছে, বেঁচে আছে, আপনি কোনো চিন্তা করেন না।
স্যার গাড়ি রেডি, হাসপাতালে নিয়ে যাই, চলেন।
ওলি ভাই আপনি যান, আমি এদিক সামলাচ্ছি।
হ্যাঁ চলো। কিভাবে এত বড় ভুল করলাম?
স্যার আপনি একদমই অস্থির হবেন না, আসলে স্পটে আগুন লেগে এমন পরিস্থিতি হয়েছে, সবার চিল্লাচিল্লিতে আরো মাথা গরম ছিল, তাই রাহাত ভাইয়ের।
তারপর আমার উচিত ছিল রাহাতের কথাটা মাথায় রাখা, এটা আমার ফল্ট। ও গড, প্লিজ ফরগিভ মি।
স্যার আপনি শান্ত হন, কিচ্ছু হবে না রাহাত ভাইয়ের।
হাসপাতাল পৌঁছাতে কতক্ষণ লাগবে ওলি?
স্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেশি দূরে না, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব।
আমার ফল্টের জন্য ছেলেটার কিছু না হয়।
এই যে ভাই, এই যে হাসপাতালটা কোন দিকে?
সোজা গিয়া বামে যান, চার রাস্তায় মাথা গিয়ে পাবেন।
তুমি হাসপাতালের পথ চেনো না ওলি? তাহলে যে বললে
স্যার হাসপাতালটা বাজারের পেছনে, কিন্তু আমি যাইনি ওই। তাই
ইস, কেন যে আমি আরো 2 দিন আগে স্পটে এলাম না।
কথা আছে বিপদ যখন আসে তখন একা আসে না, দলবল নিয়েই আসে। তেমনি অবস্থা হলো হাসান আজাদের শুটিং স্পটে। এমন ভাবে আগুন লাগলো যে সবাই ভুলেই গেল রাহাতকে কবরের ভেতরে রাখা হয়েছিল। হাসান আজাদ ভীষণ ভাবে আপসেট, তবে অবশেষে হাসপাতালে পৌঁছতে পেরেছিল তারা রাহাতকে নিয়ে। রাহাত বেঁচে আছে, তবে একটা স্ট্রোক হয়ে গেছে। রাহাতের বাম পাশটা প্যারালাইজড, কথাও বলছে জড়িয়ে। রাহাতের সমস্ত চিকিৎসার এবং থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন হাসান আজাদ। মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়েছে এই ঘটনায়। পুরো ঘটনাকে কেটে ছিঁড়ে পোস্টমর্টম করে পত্রিকার পাতা আর টিভি চ্যানেলগুলো যেন ফুটন্ত নিউজ বার করছে। তবে কোনো ফুটন্ত নিউজই বেশিদিন পত্রিকার পাতা বা টিভি চ্যানেলকে গরম রাখতে পারে না। হাসান আজাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অলি, থানা পুলিশ, মিডিয়া সব কিভাবে যেন ম্যানেজ করে নিল। আবার নতুন খবরে আন্দোলিত হল মিডিয়া।
মতিন, লাশটা দ্রুত থানায় নিয়ে চলো, বেশিক্ষণ এখানে লাশ রাখা যাবে না।
স্যার, বাইরে সাংবাদিকদের তো কন্ট্রোল করা যাচ্ছে না, তাছাড়া সাধারণ পাবলিকের ভিড় বেড়েই চলেছে, সবারই মাথা গরম।
বিষয়টা এত সেন্সিটিভ, ওদের তো মাথা গরম হবেই। ইরা তো আর সাধারণ কোনো নায়িকা না, বরং রীতিমতো পর্দা কাঁপানো নায়িকা।
আমার মাথায় কিছুই ঢুকছে না স্যার। নায়িকা খুন হলো, তাও আবার হাসান আজাদের এই বাড়িতে?
হাসান আজাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল বোধ হয়। তাছাড়া যে ছবির শুটিং বন্ধ হয়ে গেল, সে ছবির জন্য তো ইরাকে কাস্টিং করা হয়েছিল।
কিন্তু হাসান সাহেব তো এই বাড়িতে থাকে না, শুনেছি উনি মেঘ হাসান হন। আর রাহাতকে তো দেখলামই, ওনার পক্ষে খুন করা অসম্ভব।
তুমি অযথা মাথা গরম করো না তো, ওসব খুঁজে বের করার আগে লাশটা নিয়ে থানায় চলো, তারপর অন্য সবকিছু। বেশিক্ষণ এখানে লাশ রাখা যাবে না, পাবলিক উত্তেজিত হলে কিন্তু সামলানো মুশকিল হবে। আর ওই অলি সুমন, ওদেরকেও থানায় নিয়ে চলো।
গতরাতে ওরা দুজনই পুরান ঢাকার একটি বাড়ি দেখতে গিয়েছিল শুটিং এর জন্য।
গল্প তো ভালোই সাজিয়েছে।
না স্যার, সত্যি নাকি ওরা সকালে বাড়িতে ঢুকেছে?
কথা বাড়িও না তো মতিন, তোমাকে যা বললাম তাই করো। ওদের সম্পর্কে যা ভাবার পরে ভাবা যাবে, আগে এই ঝামেলাটা তো পার করো।
জি স্যার, আমি স্যার যতটুকু জানতে পারলাম তাই আপনাকে জানালাম স্যার।
জি স্যার, স্যার, জি স্যার, আমি দেখছি, আমি দেখছি, আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে স্যার। দেখলে, এরই মধ্যে উপর থেকে ফোন আসা শুরু হয়ে গেছে। শোনো, কোনোভাবেই যেন ইরার কোনো ছবি এই অবস্থায় তোলা না হয়, তার জন্য অর্ডার এলো উপর থেকে।
এই কেসটা কোন দিকে যাবে কে জানে, বাইরে অনেক হইচই হচ্ছে স্যার, লোকজনের জটলা অনেক বেড়ে গেছে। চলুন স্যার।
চলো।
যে নতুন খবরে মিডিয়া আন্দোলিত, তা হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা এবং বিখ্যাত সুপারস্টার ইরা মিত্র খুন হয়েছে এবং তার লাশ উদ্ধার করা হয়েছে ডিরেক্টর হাসান আজাদের গুলশান এক নম্বর বাড়ি থেকে, যে বাড়িতে এখন বাস করছে অসুস্থ রাহাত। রাহাত শুটিং স্পটে গুরুতর অসুস্থ হয়ে এখন প্যারালাইজড। গুলশান একের বাড়িতে তাকে সার্বক্ষণিক দেখাশোনা করছে আপাতত সুমন। নতুন করে সিনেমার শুটিং হয়ে গেলে অবশ্য অন্য ব্যবস্থা করা হবে। আর যেখানে সুমন সেখানে অলি, কাজে অলি আর সুমন দুজনে এ বাড়িতে। কিন্তু ইরা মিত্র কেন ওখানে গেল আর কেই বা ওনাকে খুন করলো, সবই এখন ধোয়া। ধোয়ার সূত্র ধরে আগুনের কুণ্ডলিতে পৌঁছানো কতটা সহজ হবে তা বোঝা যাচ্ছে না। চারদিকে তোলপাড়, তার উপর যারা হাসান আজাদের অলিখিত শত্রু তারা যেন হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠেছে। কোথাও কোনো প্রমাণ নেই, অথচ এরকম একজন পাবলিক ফিগার খুন। অলি সুমনকে পুলিশ সন্দেহ করেছে ঠিকই, কিন্তু প্রমাণ? প্রমাণ তো নেই। ভিত্তিহীন কোনো মন গড়া সন্দেহ নিয়ে মানুষকে থানায় রাখা যায় এমন কোনো আইন কিন্তু নেই। ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ হাসান আজাদকে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু কি পেল? আর হাসান আজাদ কি সত্যি জানে এই খুন সম্পর্কে?
আজকের সব পত্রিকায় যে লেখাটা এসেছে সেটা পড়েছেন নিশ্চয়ই?
আমি খুব একটা পত্রিকা পড়ি না, তবে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পড়ে শুনিয়েছে।
আমি জানি আপনি আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে তেমন কোনো মাথা ঘামাতে পছন্দ করেন না, কিন্তু তারপরও
আপনাকে আমি আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে মানে আপনার কাজ ভীষণ পছন্দ করি, কিন্তু দেখুন আজাদ সাহেব, ইরা মিত্রর কেসটা কিন্তু খুব জটিল।
পুলিশের কাছে প্রথম প্রথম সব কেসই জটিল থাকে। যাকগে, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি বলুন।
আপনি তো দেশে থাকলে ধানমন্ডির বাড়িতেই থাকেন, আর প্রতি সপ্তাহে একবার রাহাতকে দেখতে যান, অথচ এ মাসে একদিনও যাননি, তার কারণটা কি?
কারণ গত সপ্তাহে মানে যে সপ্তাহে ইরা মিত্র খুন হলেন সেই সপ্তাহে আমার ফুড পয়জন ছিল। তাই সাধারণত আমি মাসের প্রথম সপ্তাহে রাহাতকে দেখতে যাই।
আচ্ছা আজাদ সাহেব, রাহাতকে তো আপনিই আবিষ্কার করেছেন, রাহাত কি সত্যি অসুস্থ নাকি তাকে অসুস্থ বানিয়ে আপনি কোনো খেলা খেলছেন?
রাহাত অসুস্থ কিনা সেটা আপনারা অলরেডি খোঁজ নিয়ে জেনেছেন। তারপরও আমি ওর বাকি সমস্ত মেডিকেল রিপোর্ট এবং কোন ডক্টরের আন্ডারে রাহাত রয়েছে তার ডিটেইল সব আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওলিকে দিয়ে পাঠিয়ে দেব, আপনি নিজেই দেখে নেবেন।
ইরা মিত্রর ফরেন্সিক রিপোর্ট বলছে ধারালো কোনো কিছু দিয়ে খুন করা হয়েছে, অথচ ঘরে কোনো ছুরি বা এই জাতীয় কিছু পাওয়া যায়নি। খুবই স্ট্রেঞ্জ লাগছে বিষয়টা, আপনার রাধুনী পর্যন্ত ছুরি ব্যবহার করে না।
ওসব ওলি আর সুমন দেখে, আমি ওসবের খোঁজ রাখি না। তবে ছুরি ছাড়াও অনেক ধারালো জিনিস কিন্তু আমাদের আশেপাশে রয়েছে।
আপনার কি মনে হয় কেউ আপনাকে ফাঁসাতে চাচ্ছে?
ফাঁসাতে চাইলে তো ছুরি বা কোনো না কোনো প্রমাণ ফেলে রাখত।
আচ্ছা, ইরার সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছিল বা কথা হয়েছিল?
আমার শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর আর দেখা হয়নি, কথাও হয়নি, কারণ আমি খুব একটা ফোন টোন দেই না কাউকে।
আপনি সত্যি বলছেন তো?
আমি সত্যি বলছি কিনা সেটা তো আপনারা খুঁজে বের করবেন, সে দায়িত্ব আপনাদের।
ঠিক আছে, এ ব্যাপারে জোর তদন্ত চলছে, প্রয়োজনে আপনাকে আবার ডাকবো।
ওকে, আমি হেল্প করব।
বাই দ্য বাই, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, আসলে চাকরি স্বার্থে, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই আমার আপনার প্রতি।
না না, ঠিক আছে, আমি অত সহজে কিছু মনে করি না, প্রয়োজন হয়েছে তাই দেখেছেন।
মতিন, ইরা মিত্রের এক বান্ধবী আছে যার সঙ্গে খুনের আগে ইরা মিত্রের কথা হয়েছিল, তার সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম, কতদূর কি করলে?
স্যার, ওই বান্ধবী পুরান ঢাকায় থাকে, তার চেয়ে বড় চমক হচ্ছে ওই বান্ধবীর বাসায় নাকি সুমন আর অলি গিয়েছিল খুনের রাতে, কারণ ওদের বাড়িটা হাসান আজাদের সিনেমার জন্য ইউজ করা হবে।
এছাড়া আর কোনো ক্লু?
না স্যার, আমার মনে হচ্ছে রাহাত ওই খুনের সঙ্গে জড়িত।
বোকার মতো কথা বলো না, রাহাত প্যারালাইজড পেশেন্ট, ও করবে খুন?
হয়তো হাসান আজাদ সাহেব ওকে অসুস্থ বানিয়ে রেখেছেন, ডাক্তারকে টাকা খেয়েছেন।
কিন্তু আজাদ সাহেবের সঙ্গে কথা বলে তো মনে হচ্ছে ওনার কোনো মাথা ব্যথাই নেই এই খুন সম্পর্কে। যদি এই লোক সত্যি খুন করত তবে তো ভাবভাবে কিছু অসংলগ্নতা প্রকাশ পেত না?
স্যার, উনি খুব বুদ্ধিমান লোক, দেখেন না কোনো কিছুতেই চটে যান না, সব সময় মাথা ঠান্ডা।
আমার তো মনে হচ্ছে এন্টিবডি এসব করছে যাতে ওনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
শেষ পর্যন্ত কেসটা শুরু হলে খুনিকে তা তো জানতেই পারব।
তা ঠিক, এসব সেলিব্রিটিদের কেস তো আবার মাঝপথে থেমে যায়। ঠিক আছে, বাদ দাও, তিনটায় স্যারের সাথে মিটিং আছে, সেটা সেরে আসি।
জি স্যার।
ইয়েস, গুলশান থানা।
হোয়াট স্যার, বাসার কোনো নিউজ?
ওদিন গাড়ি বের করো, হাসান আজাদের বাড়িতে আরেকটা লাশ পাওয়া গেছে, চিত্রনায়িকা মনিকা জামানের।
কি বলেন স্যার, মনিকা জামান তো খুব জনপ্রিয় নায়িকা।
দ্রুত বের করো, মুভ।
ABC FM 89.2. We play the coolest music.
It's ABC Radio. On air 24/7. Tune in.
Kuasha.
অদ্ভুত কাহিনী শুনছি আজকে আমরা কুয়াশাতে। আমরা শুরুতেই দেখেছি একজন ফিল্ম ডিরেক্টর যার নাম হাসান আজাদ, অত্যন্ত জনপ্রিয় প্রতিভাবান হাসান আজাদ একজন ফিল্ম ডিরেক্টর, যার শুরুতে আমরা দেখেছি তিনি সবসময় একটু ব্যতিক্রম ধর্মী চলচ্চিত্র নির্মাণ করে থাকেন। তার ছবিতে খুব সহজ সরল জিনিস থাকে, কিন্তু অদ্ভুত কিছু জিনিস থাকে বা একেবারে নতুন কিছু জিনিস থাকে যা সহজে দর্শককে আকর্ষণ করে। তো আমরা এখানে দেখছি, শুরুতে দেখেছি যে তিনি একবার সার্কাস দেখতে গিয়ে রাহাতের সন্ধান পান, যে রাহাত 34 মিনিট 11 সেকেন্ড অন্ধকার কবরের মধ্যে বসে থাকতে পারে বা শুয়ে থাকতে পারে, সেরকম রেকর্ড তার আছে। সেখান থেকে তার একটা চিত্রনাট্য মাথায় আসে, ভূত নিয়ে বা ভৌতিক একটি চলচ্চিত্র নির্মাণ করবেন বলে ঠিক করেন, যেখানে যেখানে আমরা দেখতে পাই মাটি খুঁড়ে সত্যিকারের কবরের মতো তৈরি করা হয়েছিল এবং যার যেখানে রাহাতকে শুয়ে থাকতে হবে 34 মিনিট 11 সেকেন্ড, তারপরে রাহাত বের হয়ে আসবে সেখান থেকে। এবং সেই শুটিং এ সবসময়ের মতন হাসান আজাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওলি এবং আরেকজন আছেন সুমন, তারা সঙ্গে থাকে, কিন্তু কিভাবে যেন সেটে আগুন লেগে যায়। আগুন লেগে সবাই যখন ছুটোছুটিতে ব্যস্ত থাকে, সবাই ভুলে যায় যে সেই শুটিং স্পটের রাহাতকে কবরের মধ্যে গড় দিয়ে রাখা হয়েছে শুটিং করবার জন্য। সবাই যখন ভুলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একজনের মনে পড়েছে এবং তক্ষণে তারা গিয়ে তাকে বের করে নিয়ে আসে অচেতন অবস্থায়। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে তার বা সাইট প্যারালাইজড হয়ে গেছে এবং স্ট্রোকের কারণে হয়তো অত্যন্ত ভয় বা দম আটকে যাওয়ার ফলে এরকম একটা বন্ধ জায়গায় তাকে থাকবার জন্য, যাই হোক যে কোনো কারণই হোক, তার পুরো বাদিক অবশ হয়ে গেছে এবং স্ট্রোক হয় তার, এবং সে একেবারে অসর হয়ে যায়। তাকে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসার পর হাসান আজাদ তার বাড়ি গুলশানের বাড়িতে তাকে রেখে দেয়। এর মধ্যে হঠাৎ এক অদ্ভুত খবর মিডিয়াতে আলোড়ন তোলে, সেটা হচ্ছে যে নায়িকা ইরা মিত্র খুন হয়েছে হাসান সাহেবের গুলশানের বাড়িতে। অথচ হাসান সাহেব কিন্তু গুলশানের বাড়িতে থাকেন না, সেখানে থাকেন রাহাত, হাসান সাহেব থাকেন তার ধানমন্ডির বাড়িতে, কিন্তু প্রতি সপ্তাহে সে রাহাতকে দেখতে যায়, কারণ রাহাত একটা সাইড অবশ হয়ে গেছে, সে চলাফেরা করতে পারে, ঠিক মতন কথাও বলতে পারে না। তো যাই হোক, এই মামলার তদন্ত করতে সে গুলশান থানার অবশ্যই এই খুনের খুনি প্রাইম সাসপেক্ট, যে প্রাইম সাসপেক্ট হচ্ছে হাসান আজাদ, যার দিকেই আঙুলটা যায়, এবং তার সঙ্গে সঙ্গে তার দুজন তার সহকারী ওলি এবং সুমন, তারাও কিন্তু সন্দেহের বাইরে না। এবং জানা যায় যে ইরা মিত্র এদের একজনের সঙ্গেই তার এক বান্ধবের বাড়ি পুরনো ঢাকা একটি লোকেশন দেখতে যায় ঠিক খুন হওয়ার আগের দিন। কি অদ্ভুত ব্যাপার, ইরা মিত্র খুন হয়েছে, এবং এই তদন্তের ইনভেস্টিগেশন এবং এই খুনের ইনভেস্টিগেশন হতে হতেই এসআই আতিক আরো একটি ফোন পায়, আরো একটি খুন। আমরা একেবারে শেষে জানতে পারি যে আরো একজন চিত্রনায়িকা খুন হয়েছে, পপুলার একজন নায়িকা খুন হয়েছে, যার নাম মনিকা জামান। কি কারণে দুজন নায়িকা পরপর খুন হয়ে গেল, এর সঙ্গে হাসান আজাদের কি সম্পর্ক, রাহাতের কি সম্পর্ক, ওলি সুমনের কি সম্পর্ক, আমরা কিছুই জানি না। আমরা আস্তে আস্তে একটু একটু করে জানবো। চলুন তাহলে এখন শুনি আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব। আপনার সাথে আছে মিশার মিন, আর আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM। এই পর্ব শেষ করবার পর আবারও ফিরে আসছি। ইরা মির্চার খুন নিয়ে চারদিকে হইচই শেষ হতে না হতে আবারও হাসান আজাদের বাড়ি থেকে চিত্রনায়িকা মনিকা জামানের লাশ উদ্ধার হল, আবার সেই গুলশানের বাড়িতেই খুন। এবার মিডিয়ার অনেকে উল্টো সরেও গান গাইছেন, তার মানে সত্যি হাসান আজাদের কোন অজাত শত্রু এসব করছে না তো? রাহাতকে অনেকে সন্দেহ করছে, কিন্তু কেবল সন্দেহই, এসব সন্দেহ থেকে কোনো প্রমাণ কেউ দিতে পারছে না। খুনি খুন করেছে সবার অলক্ষে, আর প্রমাণও রয়ে যাচ্ছে ততটাই লোকচক্ষুর আড়ালে। এদিকে হাসান আজাদকে পুলিশ আটঘাট বেঁধে জেরা করছে, কারণ একটা কিন্তু রয়েই গেছে এই খুনে। মনিকা জামানকে খুন করা হয়েছে পটাশিয়াম সায়ানাইড দিয়ে। পটাশিয়াম সায়ানাইডের ইউজ জানাটা ওইসব খুনির পক্ষে একটু কঠিন যারা কেবল ছুরি কাঁচি বা হাতিয়ার দিয়ে খুন করে। অবশ্য এখন তো যুগই পাল্টে গেছে, তবে পাকা মাথার খুনি অথবা দীর্ঘ প্ল্যান করে নিঃশব্দে যেসব ক্রিমিনাল খুন করে তারাই পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করবে। সেক্ষেত্রে রাহাত আর হাসান আজাদের নামই এক নম্বর জায়গা রয়েছে। রাহাতের সম্পর্কে আরো খোঁজ নিয়ে জানা গেছে উন্নত চিকিৎসা আর থেরাপির পর সে অনেকটা সুস্থ, এখন নিজে হুইল চেয়ার নিয়ে ঘর থেকে ও ঘরে যায়। হয়তো রাহাতকে ইউজ করে খুনি এসব কাজ করছে, এবং যে তাকে ইউজ করছে সে হাসান আজাদ নয়, সে হাসান আজাদের চেয়েও এক ধাপ বেশি চিন্তার কেউ, যে জেনে শুনে সামনে হাসান আজাদকে দাবার গুটি সাজিয়ে খেলা চালাচ্ছে। খুনের এই রহস্য খেলার কে মূল নায়ক তা এখনো জানা যায়নি, তবে এমন এক তথ্য বের হয়ে গেছে যে হাসান আজাদ এবার পুলিশের হাতে পড়বে হয়তো। পুলিশ মরিয়া হয়ে উঠেছে, কিন্তু হাসান আজাদকে ধীর ও স্থির দেখাচ্ছে এখনো, কোনো কিছুই যেন লোকটাকে স্পর্শ করে না।
আপনার সঙ্গে মনিকা জামানের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর সেটা আপনার গুলশানের বাড়িতেই, ঠিক?
আপনারা তথ্যটা পেয়েছেন ঠিক, কিন্তু একটু গরমিল আছে। মনিকার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছিল।
আপনি সে কথা তাকে ফোনে জানাননি কেন?
ওলি মনিকার কাছে আমার একটা স্ক্রিপ্ট নিয়ে যায়, আর তখনই সে ক্যান্সেল হওয়ার কথাটা বলে আসে। কারণ আমি চাচ্ছিলাম না ইরা যে বাড়িতে খুন হয়েছে মনিকা সেখানে আসুক, তাছাড়া আমি ক্যামেরা কিনতে দেশের বাইরে যাব, ওসব নিয়েই ব্যস্ত।
আমি যতদূর জানি আপনি সব কাজ নিজে করতে পছন্দ করেন, অথচ সেদিন বললেন আপনাকে পত্রিকা পড়ে শুনিয়েছে ওলি, কারণটা কি?
এই প্রশ্নটা ঠিক অতটা জোরালো হলো না ইন্সপেক্টর সাহেব।
তাহলে জোরালো প্রশ্নটা করি, যদি মনিকার সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলই হবে, তবে কেন খুনের দিন সে আপনার বাসায় আসে?
হয়তো কোনো দরকার ছিল, আমি সেটা জানি না।
আপনার সঙ্গে কন্ট্যাক্ট না করেই মনিকা আপনার বাড়িতে আসবে, এটা হাস্যকর না?
কোন ঘটনা কার কাছে কতটা হাস্যকর হবে সেটা তো আলাদা আলাদা ভাবে ডিপেন্ড করে। মনিকা কেন আমার বাড়িতে এসেছিল সেটা সে জানে, কেন কন্ট্যাক্ট করেনি সেটা আমার জানার কথা নয়।
কবি সাহিত্যিকদের কাছে কথা বা শব্দের অভাব হয় না, আর যেন তেন খুনি পটাশিয়াম সায়ানাইড ইউজ করে না কিন্তু।
হাসালেন, এখন গুগল সার্চ দিয়ে মানুষ এক মুহূর্তে সব জানতে পারে। আপনি কি খুনের ব্যাপারে আমাকেই সন্দেহ করছেন? প্রমাণ কি যে খুনটা আমি করেছি?
উপযুক্ত প্রমাণ এখনো নেই, তবে
তবে কিন্তু তারপর এই শব্দগুলোর জন্য আমরা অনেক পিছিয়ে পড়ি। যাই হোক, মূল বিষয় হচ্ছে সন্দেহের তালিকায় আমি যেহেতু আছি, সেহেতু আপনারা তদন্ত করুন, আমি কোথাও পালাব না।
আপনি যদি খুন করে থাকেন তাহলে প্রমাণ আমরা করবই।
সন্দেহ করাই পুলিশের কাজ, তবে একটা কথা, আবহাওয়া আর জলবায়ু কিন্তু এক জিনিস নয়, খেয়াল রাখবেন।
আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন?
কখনো না, আমি মানুষকে ভীষণ শ্রদ্ধা করি, অযথা কাউকে ছোট করা বা ভয় দেখানো আমার স্বভাবের মধ্যে নেই।
ওকে, আমরা আপনাকে আবার ডাকব।
আমিও আপনাদের ডাকে আবার আসব।
স্যার, মনিকা জামানকে খুনের দিন TNT থেকে ফোন দেওয়া হয়, আর ফোনটা দেওয়া হয় কোনো একটা হসপিটাল থেকে।
মানে কোন হসপিটাল থেকে?
ইউনিটি হসপিটাল।
মানে গুলশান 2 নম্বর থেকে?
জি স্যার। কিন্তু মনিকা জামানের মা বলেছেন ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই নাকি মনিকা জামান বলেছেন যে উনি হাসান আজাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
অথচ হাসান আজাদ বলছেন তার সঙ্গে মনিকা জামানের যোগাযোগ হয়নি। কে যে সত্যি বলছে আর কে যে মিথ্যা বলছে বুঝতে পারছি না।
অন্য কেউ হয়তো ফোন দিয়ে মনিকাকে বাসা থেকে বের করেছিল,
কিন্তু সেই অন্য কেউটা কে? এদিকে ইরা মিত্রের কেসটা এক জায়গায় হ্যাং হয়ে আছে, তার মধ্যে আবার মনিকা জামান।
স্যার, আমার মনে হয় ওলিকে আবার কিছু জিজ্ঞেস করলে এবার নিশ্চয় কিছু বের হবে।
এক ধাপ তো জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু লাভ তো হচ্ছে না, এক জায়গায় আটকে আছে সবকিছু।
স্যার, রাহাতকে একবার বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা যায় না?
আরে না, উনি তো কথা পরিষ্কার করে বলতেই পারে না। তাছাড়া যে লোকটা আস্তে আস্তে সুস্থ হচ্ছেন সে সব ঝামেলায় কেন যাবে?
ঝামেলায় কেউ যদি ফেলে দেয় বরং সেই তো ঝামেলা থেকে উঠতে পারবে না, আর সেই সুযোগটাই ওরা নিচ্ছে।
তোমার কথাটা একেবারে উড়িয়ে দেয়া যায় না। চলো দেখি কথা বলে আগের বারের চেয়ে ভিন্ন কিছু বলে কিনা।
আচ্ছা আর এক দফা রাহাতকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তাতে কোনো লাভই হলো না। লোকটা এমনিতেই কথা স্পষ্ট করে বলতে পারে না, তার উপর বারবার উল্টোপাল্টা প্রশ্নে আর পুলিশের সন্দেহ দেখে ও আরো ঘাবড়ে গেছে। যে বাড়িতে দুটা খুন হয়েছে, সে বাড়ি থেকে চলে যেতে পারলে সে নাকি বেঁচে যেত, কিন্তু সে উপায়ও নেই, তার যাওয়ার আর কোনো জায়গা নেই। তাছাড়া হাসান আজাদ স্যারকে বিপদে ফেলে চলে যাওয়াটা তার কাছে গুরুতর অন্যায়ের মতো। এদিকে পুলিশ কোনো কুলকিনারা পাচ্ছে না। এই দুইটা মার্ডারের ক্ষেত্রে খুনি যে কতটা গুছিয়ে খুন করতে পারে তার এই প্রমাণ এই দুই চিত্রনায়িকার খুন। কোথাও কোনো চিহ্ন নেই, সন্দেহের তালিকায় সবাই, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না। পুলিশ ভাবছে হাসান আজাদের বাড়িতে কোনো গোপন ক্যামেরা লাগাবে, কিন্তু এখন ক্যামেরা লাগিয়ে বা কি হবে, খুনিকে তো চেনা যাবে না। আর যদি কোনো প্রমাণ নাই পাওয়া যায় তাহলে উল্টো হাসান আজাদের মতন এত বিখ্যাত পরিচালকের বাসায় গোপন ক্যামেরা লাগানো হয়েছে, তাতে উনি মানহানির মামলা করেও দিতে পারে। না, এ যাবৎকাল যত সেলিব্রিটি খুন হয়েছে তাদের খুনিকে ধরা যায়নি। হয়তো ইরা মিত্র আর মনিকা জামানের ক্ষেত্রেও তাই হবে, আস্তে আস্তে লোকে ভুলে যাবে, গরম ধোয়া ওঠা আগুনটা নিভে যাবে একসময়, চুলাটাও নিশ্চিন্ন হবে, কিন্তু মানুষ ভুলে যাবে। বছরের পর বছর ওনাদের জন্মদিন আর মৃত্যুদিনে টিভি বা পত্রিকা একটা নিউজ হবে, ব্যাস এই পর্যন্তই। সত্যি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সবকিছু ভুলে যায়, আর মনে রাখলেও সেই মনে রাখাতে প্রথমবারের মতো অনুভূতির আর ধার থাকে না, অনুভূতিটা ভোঁতা হয়ে যায় সময়ের চাপা ধুলোতে। এদিকে অদিতিকে কেউ একজন উড়ো চিঠি পাঠিয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য অদিতি পুলিশের সাহায্য চেয়েছে এবং থানায় জিডিও করেছে। আজ বিকেলে ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা এসআই আতিকের। সেলিব্রিটিদের কেস একটু বেশি সেন্সিটিভ, আমরা সাধারণ মানুষরা ওনাদের টিভি বা সিনেমা দেখে ভাবতে পারি না ওনাদেরও আমাদের মতো ইচ্ছে আকাঙ্ক্ষা ভয় দুঃখ কষ্ট বিরক্তির রাগ সব অনুভূতি আছে। সে যাক, ওসব নিয়ে না ভেবে এসআই আতিক ভাবছে, আচ্ছা এর পরের টার্গেট এই নায়িকা অদিতি নয় তো?
সরি, একটু অপেক্ষা করতে হলো, আসলে কাল আমার আউটডোর শুটিং আছে তো।
না না, ঠিক আছে ম্যাডাম, আমরা যথাসময়ে ফোর্স পাঠিয়ে দেব, আপনি টেনশন করবেন না।
আসলে একটার পর একটা এমন সব ঘটনা ঘটছে যে স্বস্তি পাচ্ছি না, তাছাড়া গত রাতেও আমাকে ফোনে হুমকি দিয়েছে, তাই আপনাকে ডাকা।
গত রাতে কটার দিকে ফোনটা এসেছিল?
এই তো রাত প্রায় 11:30 দিকে। আজ আমার মোবাইলেও একটা আননোন নাম্বার থেকে অনেকবার কল এসেছে।
আচ্ছা, এমন কি হতে পারে ম্যাডাম যে আপনার কোনো ফ্যান এমনটা করছে, মানে ভয় দেখাচ্ছে আর কি?
আমার পার্সোনাল নাম্বারটা খুবই রেয়ার, ফ্যানদের জন্য অন্য একটা নাম্বার আমি ইউজ করি। দেখুন, ভয় দেখানো এক জিনিস আর মৃত্যুর হুমকি দেয়া আরেক জিনিস। আমি তো থানায় বলেছি, গত 3 দিন আগে আমার বাড়িতে বিশাল এক লাল গোলাপের তোড়া পাঠিয়েছে একজন, আর ওর মধ্যেই একটা কার্ড ছিল।
কার্ডের লেখাটা আরেকবার বলুন তো। দেখুন ম্যাডাম, যিনি ফুলের তোড়া পাঠিয়েছেন তিনি যে ফোন দিচ্ছেন তার তো নিশ্চয়তা নেই, হতে পারে দুজন ব্যক্তি আলাদা, আর তা আমাদের জানতে হবে, আমরা অলরেডি খোঁজ নিচ্ছি।
আমি শিওর ওরা একই গ্যাংয়ের লোক, কারণ ফোনে ও লোকটা বলেছিল মৃত্যুর জন্য তৈরি হও, এরপর তোমার পালা।
কার্ডেও এই লেখাটা ছিল তাই না?
হ্যাঁ, আমার ভীষণ ভয় লাগছে অফিসার।
ভয়ের কিছু নেই, আমরা আছি আপনার সাথে। কাল আপনার শুটিং কোথায়?
গাজীপুরের খতিব বাড়ি, আমাকে ভোর 6:00 বের হতে হবে।
আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন, বা আপনার এমন কোন শত্রু আছে যিনি আপনার ক্ষতি করতে চাইছে?
দেখুন, আমার জানা মতে আমার কোনো শত্রু নেই, তাছাড়া আমি কাউকে সন্দেহ করছি না, অথচ একটা ভয় সারাক্ষণই আমার পিছু পিছু ঘুরছে, বারবার ইরা মনিকা এদের কথা মনে পড়ছে।
হাসান আজাদকে আপনার কেমন লোক মনে হয়? উনি কি আপনাকে ভয় দেখাতে পারে, মানে ব্যক্তিগত কোনো অপ্রীতিকর বিষয়, মানে?
না না, ওনার সঙ্গে আমার সম্পর্কটা শুধুই প্রফেশনাল, পার্সোনাল কোনো বিষয় নেই। উনি ভীষণ আত্মকেন্দ্রিক, ওনার বাড়িতে ঘটনাগুলো ঘটলেও উনি এসবে নেই এটাই মনে হয় আমার।
যাকগে, আপনি না হয় কিছুদিন শুটিং বন্ধ রাখুন না।
পাগল হয়েছেন? আগামীকাল শুটিং না হলে শিডিউল 1 মাস পিছিয়ে যাবে, কতটা ক্ষতি হবে প্রযোজকের, জানেন?
ওকে, আমরা 5:30 ফোর্স পাঠিয়ে দেব।
ইরা মিত্র বা মনিকা জামানকে খুনের আগে কেউ কোনো কার্ড বা চিরকুট পাঠিয়েছিল কিনা তা জানা যায়নি। এমনকি ফোনে কোনো হুমকি বা অন্য কোনোভাবে ট্র্যাপে ফেলেছিল কিনা তার সবটাই ধোঁয়াটে। তবে এবার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী অদিতিকে রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছে। অদিতির নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, কিন্তু তারপরও শেষ রক্ষা হল না। কোন এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন কেউ অদিতিকে গুম করে ফেলল। শুটিং স্পটে এত লোকের মধ্যে থেকে কখন কিভাবে সবার চোখে ধুলো দিয়ে অদিতির মতো একজনকে উধাও করে দিল অপরাধীরা, তা নিয়ে নানান কল্পনা জল্পনা চলছে। কিন্তু যতই জল্পনা কল্পনা হোক না কেন, অদিতি তো আসলে নিখোঁজ, আর অপরাধীও প্রচন্ড সাহসী। এদিকে সংবাদপত্র, টিভি, সিনেমা পাড়া সব যেন আবার নতুন করে তোলপাড়। কি হচ্ছেটা কি দেশে? দেশ থেকে কি আইন শাসন ব্যবস্থা উঠে গেছে? জলজ্যান্ত দুইজন নায়িকার রহস্যজনক মৃত্যু কোনো সুরাহা করতে পারছে না পুলিশ। আর অদিতি, অদিতি কিন্তু খুনের হুমকি দিয়েছিল সেটা সবারই জানা। কে এই অপরাধী? আর বিখ্যাত সব নায়িকাদের প্রতি বা তার এত ক্ষোভ কেন? অসংখ্য প্রশ্নবোধক চিহ্নের সামনে আইন শাসন ব্যবস্থার গতিবিধি।
মতিন, তোমাকে যে দায়িত্বটা দিয়েছিলাম তা ঠিকঠাক মতো করেছ তো?
জি স্যার, এই যে সমস্ত কাগজপত্র। এখানে অদিতি ম্যাডামের ফোনের সমস্ত কল লিস্ট আছে। আর এই যে স্যার, বারে TNT ট্যাপ করা সমস্ত রেকর্ড।
কি মনে হচ্ছে, তার মানে কোনো ক্লু নেই?
জি না স্যার, যেদিন বাড়ির ফোনটা রেকর্ড করার জন্য আমরা ট্যাপ করেছি সেদিন অদিতি ম্যাডামকে সন্দেহজনক কেউ ফোন করেনি, আর হুমকি দেওয়া তো দূরের কথা।
বাইরের অবস্থা কি বুঝছো? মিডিয়ার অস্থিরতা?
মিডিয়া যত না গরম তার চেয়ে বেশি গরম পাবলিক। পাবলিক তো পুলিশ আর আইনের ব্যবস্থা নিয়ে রীতিমতো গালাগাল দিচ্ছে।
এটাই স্বাভাবিক, পুলিশকে কেউ ভালোবেসে কথা বলে না। জনগণ পুলিশকে গালি দিয়ে খুব আনন্দ পায়, অথচ আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছি।
স্যার, কিছু কিছু শিল্পগোষ্ঠী তো মানববন্ধন করছে। তাদের দাবি, দ্রুত অদিতিকে খুঁজে বের করতে না পারলে সাধারণ জনগণের কাছে প্রশাসনকে জবাবদিহি করতে হবে। এভাবে চলতে দেওয়া যাবে না স্যার। ওদের কথা, দেশের শিল্প সংস্কৃতি ধ্বংস মানে একটা জাতিকে ধ্বংস।
ওসব নিয়ে চিন্তা করো না, এখন একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে অদিতিকে খুঁজে পাওয়া। কেননা সাধারণ জনগণ দূর থেকে না জানলেও আমরা তো জানি উনি সত্যি বিপদে পড়েছেন, আর আমাদেরকেই তাকে হেল্প করতে হবে।
একটা কোনো ক্লু রাখছে না অপরাধী, এতটা সতর্ক যে পুলিশের চোখে বারবার ধুলো দিচ্ছে।
তুমি তো মনে হচ্ছে নিশ্চিত যে একই অপরাধীর কাজ এটা।
টার্গেট তো সব দেশের শীর্ষস্থানীয় নায়িকাদেরই করছে।
যদি তাই হতো তবে আগে তো হুমকি দিল কেন? এমনও তো হতে পারে এবার বিষয়টা মোটা অঙ্কের টাকার জন্য ঘটিয়েছে। হ্যালো, জি বলছি। ও
কি?
আচ্ছা, আমি আসছি। হাসান সাহেবের বেডরুমের বাথটাবে অদিতি আমিনের লাশ পাওয়া গেছে।
কি বলছেন স্যার?
দ্রুত চলো।
জি স্যার, আমি এক্ষুনি গাড়ি বের করতে বলছি।
নিজে পুলিশকে ফোন করে জানিয়েছে যে তার গুলশানের বাড়ির যে বেডরুমটা তিনি ব্যবহার করেন সে বেডরুমের বাথরুমে অদিতির লাশ পাওয়া গেছে। এ তো চমকের উপর চমক, কেননা এবার সত্যি পুলিশ হাসান আজাদকে সন্দেহ করেনি। কারণ আগের দুইটা খুনের ব্যাপারে যথেষ্ট ঘাটাঘাটি করেছে পুলিশ, কিন্তু হাসান আজাদের কাছে কিছুই পায়নি। কিন্তু এবার এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ হাসান আজাদকে ফাঁসাতে চাইছেই, তা না হলে বারবার ওই বাড়িতেই কেন লাশ পাওয়া যাচ্ছে? তিন দিন আগে অদিতি নিখোঁজ হয়েছে, আর ওই তিন দিন নাকি হাসান আদা তার গুলশানের বাড়িতে জানিনি, আজই গিয়ে লাশটা পেলেন। অদিতিকে মেরে কেউ বাথটাবে ডুবিয়ে রেখেছিল যাতে লাশটা পচে যায়, কেননা পচে গেলে চট করে প্রমাণ পাওয়া যাবে না। ভারী একটা পাথরের টুকরার লাশের সঙ্গে বাঁধা ছিল। সাধারণত 24-25 ঘন্টার মধ্যে লাশ ডিকম্পোজ হতে থাকে, কিন্তু পানির মধ্যে লাশ পচে নীল হয়ে গেছে। পুরো 3 দিন অর্থাৎ 72 ঘন্টার বেশি সময় পানির মধ্যে অদিতির লাশ ছিল, তাই হাতের ছাপ বা অন্যান্য প্রমাণ সব শেষ। ফরেন্সিক এক্সপার্টরা আধুনিক পরীক্ষা করে হয়তো খুনের প্রক্রিয়াটা বের করতে পারবে, কিন্তু খুনিকে বের করা শক্ত আর সময় সাপেক্ষ। হয়তো সময়টাই চাইছে অপরাধী। এবারও খুনের দিন হাসান আজাদের বাড়িতে সুমন আর অলি উপস্থিত ছিল না, শুধু অসুস্থ রাহাতে ছিল। এটাও একটা বিরাট গড়বড়। প্রতিবার খুনের সময় ওরা দুজনেই আউট অফ স্পট, কারণটা কি? রহস্য তো আছে না। এবারও অলি আর সুমন পুলিশের হাত ফসকে বের হয়ে গেল, কারণ সমস্ত প্রমাণ বলছে ওরা নির্দোষ। এসআই আদিত্য বুঝতে পারছে না কোন দিকে যাবে, কারণ হাসান আজাদের উপরের মহলে একটা ক্ষমতার হাত রয়েছে।
আসুন হাসান সাহেব,
আমি তো সব ইনফরমেশন আপনাদের জানিয়েছি, তারপরও আবার ডাকলেন, কোনো বিশেষ কিছু?
বিশেষ কিছু তো বটেই। এই বোতামটা দেখুন তো, চিনতে পারছেন?
আমি তো দর্জি নই বা ফ্যাশন ডিজাইনার বা বাইং এর লোক নই যে বোতাম নিয়ে আমার কারবার থাকবে।
ডিরেক্টরদের সবকিছু জানতে হয়, সে যাক। ফরেন্সিক রিপোর্ট আমাদের হাতে এসেছে। ভিকটিমকে সার্জিক্যাল ছুরি দিয়ে খুন করা হয়েছে এবং তার শরীরে প্রচুর অ্যালকোহল পাওয়া গেছে। আর এই বোতামটা পাওয়া গেছে অদিতির জামার ভেতর থেকে। রক্তে বোতামটা কোনোভাবে আটকে গেছিল, তাই খুনি বুঝতে পারেনি।
একটা সামান্য বোতামের জন্য আপনি আমাকে আবার সন্দেহ করছেন মিস্টার আতিক?
সামান্য বোতাম থেকেই অনেক কিছু বের হয়ে আসবে। আর শুধুমাত্র বোতাম নয়, আরো একটা চমক আছে আপনার জন্য।
দেখি আপনার চমকটা আমাকে কতখানি চমকে দিতে পারে।
বাই দ্য ওয়ে, আমরা খোঁজ নিয়ে জেনেছি ঝিনুকের বোতামের প্রতি আপনার বিশেষ দুর্বলতা রয়েছে। এই বোতামটা কিন্তু ঝিনুকের। আজাদ সাহেব,
আপনি তো মার্শাল আর্টকে মারপিট বলছেন। আমার বাড়ি থেকে লাশ পাওয়া গেছে আর আমার ঝিনুকের বোতাম পছন্দ, তার মানে এটা প্রমাণ করে না খুনি আমি।
এটা কি বলুন তো?
স্ক্রু দিয়ে আমাকে চমকে দেবেন?
এটা একটা হুইল চেয়ারের স্ক্রু। আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে রাহাত হুইল চেয়ার ব্যবহার করে?
হ্যাঁ, কিন্তু
কোনো কিন্তু নেই। আপনি এবং রাহাত দুজন মিলে অদিতিকে খুন করেছেন। ধস্তাধস্তির সময় আপনার একটা বোতাম আর যে কোনো ভাবে লুজ কোনো স্ক্রু রাহাতের হুইল চেয়ারের থেকে খুলে গেছে। আপনারা বুঝতে পারেননি?
দেখুন, আমি আগেও বলেছি রাহাতের পক্ষে খুন করা অসম্ভব। রাহাত অসুস্থ আর আমি গত 1 মাস কদিন ওই বাড়িতে গিয়েছি, তার প্রমাণ তো আছেই আপনার কাছে।
পাশের রুমে একজনকে খুন করে বাচ্চাবে রাখা হলো, রাহাত কোনো সাউন্ডই পেল না। স্ট্রেঞ্জ
তো হচ্ছি আমি, কারণ আপনি রাহাতের প্রেসক্রিপশন দেখেছেন। রাতে রাহাতকে সাউন্ড স্লিপের জন্য ঘুমের ওষুধ দেওয়া হয় আর ওর ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ থাকে, কারণ রাতে রাহাত এসি চালু করে ঘুমায়।
দেখুন, আপনাদের মতো মানুষকে সহজে ধরা যায় না, কেন জানেন? কারণ আমাদের দেশে এখনো কিছু অসাধু লোক টাকা খেয়ে দিনকে রাত বলে।
আপনি আমাকে অপমান করতে চাইছেন কি?
চাইছি না, করছি। কারণ উপর থেকে অর্ডার আছে আপনাকে অ্যারেস্ট করা যাবে না। আমার ধারণা আপনাকে আর রাহাতকে রিমান্ডে নিলেই সব ধোয়া সরে যাবে।
আমি অপমানিত বোধ করলাম না, কারণ আপনারা খুনিকে ধরতে পারছেন না, এটা আপনাদের ব্যর্থতা। ব্যর্থ মানুষ সহজে চটে যায়। যদি আবার প্রয়োজন হয় ডাকবেন, আমি আসব।
আমরা এই পর্বে দেখি শুরুতেই যে মনিকা জামানের লাশ উদ্ধার করা হয়েছে হাসান আজাদের সেই গুলশানের বাড়ি থেকে, এবং মনিকা হাসানকে খুন করা হয়েছে পটাশিয়াম সায়ানাইড দিয়ে। এবং অদ্ভুত ভাবে খুনিকে কোনোভাবে ধরা যাচ্ছে না। হাসান আজাদকে জিজ্ঞেস করা হচ্ছে, তার কাছ থেকে সেরকম কোন প্রমাণ জানা যাচ্ছে না। এদিকে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আরেকটি নায়িকা অদিতি আমিন, যে কিনা থানায় জিডি করেছে যে তাকে তার কাছে থ্রেট কলস আসছে এবং তাকে উড়ো চিঠি পাঠানো হয়েছে এবং থ্রেট কলস গুলো তাকে মেরে ফেলবার। এবং পুলিশ অদিতি আমিনের সঙ্গে কথা বলে জানতে পারে যে তাকে গোলাপ ফুলের তোড়া পাঠানো, সেখানে গোলাপ ফুল পাঠানো হয়েছিল কতগুলো, সেই গোলাপ ফুলের সঙ্গে একটি কার্ড ছিল যেখানে লেখা ছিল যে মৃত্যুর জন্য তৈরি হও, এরপর তোমার পালা। কি অদ্ভুত, একের পর এক নায়িকা খুন হচ্ছে। এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই, এই পর্বে অদিতি আমিন শুটিং স্পট থেকে গুম হয়ে যায় এবং সে দুই তিন দিন ধরে নিখোঁজ থাকবার পর আবারও তার লাশ পাওয়া যায়। এবার লাশ পাওয়া যায় সেই একই জায়গায়, অর্থাৎ হাসান সাহেবের গুলশানের বাড়িতে বেডরুমের বাথরুমের বাথটাবে, যেখানে তার লাশকে একটি ভারী জিনিস বেঁধে ডুবিয়ে রাখা হয়েছিল। পানিতে ডুবিয়ে রাখা হয় সম্ভবত এই কারণে যে কোন রকমের আলামত বা কোনো কিছু যাতে না পাওয়া যায়। এবং তার লাশ পচে গিয়েছিল সম্ভবত 72 ঘন্টা আগে তাকে খুন করা হয়েছে। তো যাই হোক, এবার আর পুলিশ কোন রকম দ্বিধা না করে সরাসরি ডেকে নিয়ে এসে প্রশ্ন করতে থাকে হাসান আজাদকে, এবং তারা সেখান থেকে লাশের পাশ থেকে একটি ঝিনুকের বোতাম পায়। এবং তারা জানে যে হাসান সাহেব শখ করে ঝিনুকের বোতাম ব্যবহার করে, কিন্তু হাসান সাহেবের কাছে কোনোভাবে পুলিশ কোনো কথাই বের করতে পারে না। অত্যন্ত ঠান্ডা মাথার ধীর স্থির এই মানুষটি কোনোভাবেই স্বীকার করে না যে এই তিন খুনের সঙ্গে সে জড়িত। তাহলে কে জড়িত, অলি, সুমন নাকি রাহাত? আমরা সবটাই জানব কুয়াশার শেষ পর্ব থেকে, যেটা আপনি এখন শুনবেন। আপনি আছেন এবিসি রেডিও 89.2 এফএম, যেখানে চলছে কুয়াশা, এবং সঙ্গে আছে আমি শারমিন, সঙ্গেই থাকবেন। খুব বিরক্ত, কারণ হাসান আজাদকেই তার সন্দেহ হচ্ছে, অথচ কিছুই করতে পারছে না। একটা ঝিনুকের বোতাম আর হুইলচেয়ারের স্ক্রু দিয়ে যে খুনিকে ধরা যাবে না, এটা এসআই আতিক জানে। তারপরও একটা অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করেছিল এসআই আতিক, অথচ আইনের ফাঁক ফুকুর দিয়ে কিভাবে যেন মারপ্যাচ করে অ্যারেস্ট ওয়ারেন্টে কিছুই হল না, জামিন হয়ে গেল ওদের। তারপর হাল ছাড়ছে না এসআই আতিক, হাসান আজাদের সঙ্গে কথাও পারা যায় না, প্রতিটা কথার জন্য যেন যুক্তি সবসময় রেডি থাকে। অথচ এমনও তো হতে পারে খুনি ইচ্ছে করে হাসান আজাদের শার্ট পরে আর ঘুমন্ত রাহাতের হুইলচেয়ারটা ইউজ করেছিল। পানিতে 72 ঘন্টা থাকার পর হাতের ছাপ, সব আলামতি মুছে গেছে, অবশ্য তারপরও জোর তদন্ত চলছে, ততদিনে না আবার নতুন কোনো কিছু ঘটে যায়। গাজীপুরের খতিব বাড়ি থেকে অদিতিকে গুম করে ঢাকায় এনে খুন করে হাসান আজাদের বাড়ির বাথটাবে লাশ রাখা, এটা তো একটা লং প্রসেস এবং টিম ওয়ার্ক, একা একা কাজ করা অসম্ভব। অলিয়া সুমনকে তো ধরার কোনো স্কোপই নেই, বরাবরের মতো ওরা সবকিছু থেকে নিজেদের বাঁচিয়ে নিয়েছে। প্রত্যেক অপরাধী সমানভাবে সতর্ক, না এভাবে চলতে দেয়া যায় না সত্যি। এর মধ্যে আবার অলি, সুমন, রাহাতের সঙ্গে পুলিশের আলাদা আলাদা কথা হলো, কিন্তু সবার সব কথাই যেন মুখস্থ স্ক্রিপ্টের মতো, দাড়ি, কমা, সেমিকলন সব হুবহু। পুলিশ হাসান আজাদ এবং ওনার বাড়ির উপর কড়া নজর রাখছে এবং গোপন কিছু ক্যামেরাও রাখা হয়েছে ওই বাড়িতে। দিনের পর দিন কোনো প্রমাণ না পাওয়ার অভাবে যখন বাকি দুইটা কেসের মতো অদিতির কেসটাও প্রায় বন্ধ হয়ে যাবে যাবে করছিল, তখনই কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটল, মানে সামনে এলো নতুন এক মুখ। রাত 3টার দিকে একটা মাইক্রোবাস এসে থামলো হাসান আজাদের বাড়ির গেটে, আর দিনটা সেই দিন যেদিন হাসান আজাদ রাহাতকে দেখতে গুলশানের বাড়িতে আসে। হয়তো নতুন কোনো খুনের নকশা তৈরি করবে হাসান আজাদ, কিন্তু তা আর হল না, সঙ্গে সঙ্গে পুলিশ লোকটাকে অ্যারেস্ট করল। লোকটাকে এত টাকা দেয়া হয়েছে যে মুখ খুলতেই চাইছিল না। তারপরও রিমান্ডে নিয়ে গিয়ে আপ্যায়ন করে সমস্ত কিছু বের করা হলো। পুলিশ হাসান আজাদ, রাহাত, সুমন আর অলিকে থানায় নিয়ে এলো।
আমি বুঝতে পারছি না কেন বারবার আমাকে এভাবে থানায় এনে হেনস্থা করছেন, আর রাহাতকে কেন নিয়ে এলেন?
আপনি তো পর্দায় দারুণ সব চমক দেখান, আমি এবার আপনাকে একটা চমক দেখাবো, দেখুন এটা
অ্যারেস্ট ওয়ারেন্ট, অদিতি আমাকে গুম ও হত্যার অভিযোগে। অদ্ভুত,
সেই প্রথম থেকেই তো আমি এক নম্বর আসামি। তো প্রমাণ ছাড়া কিসের ভিত্তিতে এতদিন পরে এই ওয়ারেন্ট তৈরি হলো?
আসলে বাংলা সিনেমায় পুলিশ অফিসারদেরকে শেষ দৃশ্যে এন্ট্রি করতে দেখে ভাবতেই পারছেন না যে পুলিশ চাইলে কত কিছু করতে পারে।
দেখুন, আমার চেয়ে আপনি ভালো করে জানেন যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য কি কি রুলস ফলো করতে হয়।
এই মতিন, নিয়ে এসো ওকে।
কে এই ভদ্রলোক? আমি তো ওনাকে চিনি না।
ওর চেহারা ডিসপ্লে পুলিশ চেঞ্জ করে দিয়েছে, তাই চিন্তা আপনার সমস্যা হচ্ছে বোধ হয়। ও আজগর।
আরে আশ্চর্য, আজগর কে? আজগরের সঙ্গে আমার কি সম্পর্ক?
আস্তে, আপনার উত্তেজিত হওয়া আপনার স্বভাব সুলভ নয়। এ হচ্ছে সেই আজগর যে গাজীপুরের একটা রেন্ট এ কারের গাড়ির ড্রাইভার, গত 9 ফেব্রুয়ারি যার গাড়িতে করে আপনি অদিতিকে খতিব বাড়ি থেকে তুলে এনে রাত 4টা নাগাদ গুলশানের 1 নম্বর বাড়িতে খুন করেন।
কেউ একজন এসে বানোয়াট গল্প বললেই আপনারা বিশ্বাস করবেন? এটা এক ধরনের ক্রাইম।
ক্রাইমের সঙ্গে আমাকে শেখাচ্ছেন, তাও আর আপনি? আপনার গায়ের চামড়াটা কিসের বলেন তো? আপনি আজগরকে ওই রাতের কাজের জন্য 10 লাখ টাকা দিয়েছেন।
আমাকে এবার সত্যি কেউ হয়তো ফাঁসাতে চাইছে,
তাই? আচ্ছা এই ছবিটা দেখুন তো, চিনতে পারেন কিনা?
না,
এটা আশা করিনি। যদি চিনতে নাই পারবেন, তবে এই ছবিটা আপনার মানিব্যাগ থেকে কিভাবে পড়ল? যাকগে, আমি এই ছবির ব্যাপারে খোঁজ নিয়েছি। ইনি বাংলা সিনেমার একজন পপুলার এক্সট্রা ছিলেন। যতদূর জেনেছি ওনার রহস্যময় মৃত্যু হয়, আই মিন খুন।
অফিসার, ছবিটা আমাকে দিন। উনি আমার মা, ওনার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।
উনার রহস্যজনক মৃত্যু পেছনে একটা কালো অধ্যায় ছিল।
প্লিজ, এই অধ্যায়টা নিয়ে আমরা কথা না বলি। এই কেসের ব্যাপারে যা যা জিজ্ঞেস করার তাই করুন। এই ভদ্রমহিলার সঙ্গে অদিতির কেস রিলেটেড নয়।
রেন্টেকারের গাড়ি চালায় যে আজগর, সে কিন্তু অদিতির খুনের সঙ্গে জড়িত নয়। সে শুধু 10 লাখ টাকার বিনিময়ে অদিতিকে নিয়ে ঢাকায় হাসানের বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু হাসান হাসান যে সিটে বসেছিল, সেখান থেকে একটা ছবি পায় ওই আজগর। আজগরের সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট হয়েছিল ওলির, কিন্তু ওলির সে নাম্বারটা বন্ধ, তাই ওলির সঙ্গে আজগরের যোগাযোগ হয়নি। ছবিটা ফেলে দিলে ঝামেলা চুকে যেত, কিন্তু এতগুলো টাকা যিনি দিয়েছেন তার একটা জিনিস ফেরত দিলে হয়তো তিনি আরো খুশি হয়ে যাবে। এই চিন্তা থেকে আজকের ছবিটা নিয়ে এতদিন পর মাঝরাতে হাসান আজাদের বাড়িতে আসে। ততদিনে পরিস্থিতি ঠান্ডাই ছিল, তবুও যেহেতু কিডন্যাপের সঙ্গে সে জড়িত ছিল, তাই দিনের বেলায় আসতে সাহস করেনি। অথচ গভীর রাতে ওত পেতে থাকে পুলিশের চোখেই পড়ে আজকের। একেই বলে সত্যের চোখ। আর তার পরের দৃশ্যগুলো তো সিনেমার মতো একের পর এক সামনে চলে আসে। রাহাত, ওলিয়া, সুমন, এই তিনজনকে নিয়ে অনেক হিসেব নিকেশ করে প্রত্যেকটা খুন করে হাসান আজাদ নিজেই। না, ওনাকে অবশ্য রিমান্ডে নিতে হয়নি, উনি ঠান্ডা মাথায় সবকিছু স্বীকার করেন পুলিশের কাছে। মানুষের মস্তিষ্ক কত বিকৃত চিন্তা জন্ম দেয় ভাবাই যায় না।
তার মানে আপনি জেনে শুনে খুনগুলো করেছেন? ছি
জি, আমার মাস্টার প্ল্যানটা অনেক দিনের, তাই পুলিশকে ফাঁকি দেওয়াটা সহজ ছিল।
ফাঁকি তো শেষ পর্যন্ত দিতে পারলেন না, রাহাতকে কেন ব্যবহার করলেন? ও তো অসুস্থ।
রাহাতকে নিয়ে অন্য প্ল্যান ছিল, কিন্তু শুটিং স্পটে আগুন লাগায় প্ল্যানটা চেঞ্জ করতে বাধ্য হই।
আর ওলি, সুমন,
ওদের মতো বিশ্বস্ত লোক পাওয়া দুষ্কর, তাই কাজে লাগিয়েছি। ওরা না থাকলে প্রত্যেকটা কাজ অত নিখুঁত হতো না।
আপনি কেন খুন করেছেন? আর সমস্ত টপ নায়িকাদেরই কেন টার্গেট করেছেন বলবেন?
না, আমি খুনের সমস্ত ছক আপনাকে বলেছি, কিন্তু কেন খুন করেছি সেটা বলতে আমি বাধ্য নই।
কারণটা কি তবে আপনার মা?
প্লিজ, আমাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবেন না।
আপনার ফাঁসি হবে আপনি জানেন?
জানি, মৃত্যুকে আমি ভয় করি না।
আপনি ভয়ঙ্কর একজন অপরাধী, আপনার শাস্তি হওয়া উচিত।
আমি অপরাধী হয়ে জন্মাইনি।
শাট আপ, সিনেমাটিক কথা বলবেন না।
সমস্ত সাক্ষী প্রমাণ তদন্ত ও স্বীকারোক্তির ভিত্তিতে অলি, সুমন, রাহাত ও আসগরের জেল হল আর হাসান আজাদের ফাঁসির রায়। পত্রিকার নিউজ, টিভি, সিনেমা পাড়ায় আবার হইচই। ফাঁসির আগের দিন হাসান আজাদ এসআই আতিকের সঙ্গে কথা বলতে চাইলেন।
বলুন, বিশেষ কিছু বলবার আছে?
আমার বাড়ির ওয়াশরুমে ফলস ছাদে একটা গোপন চেম্বারের মতো আছে, ওখানে আমার ব্যক্তিগত একটা ডায়েরি আছে। ডায়েরিটা একটু আনার ব্যবস্থা করা যাবে প্লিজ?
ওই ডায়েরি দিয়ে এখন আর কি হবে?
আমি কয়েকটা কথা লিখব ওই ডায়েরিতে। আমার মৃত্যুর পর যদি সম্ভব হয় পড়ে দেখবেন, তবে হ্যাঁ, ডায়েরিটা দয়া করে মিডিয়াকে দেবেন না।
মৃত্যুর আগে মানুষের ইচ্ছে পূরণ করাটা হয়তো উচিত। আমি আপনার ডায়েরিটা আনার ব্যবস্থা করছি।
আমি কৃতজ্ঞ আপনার কাছে।
মিডিয়া আর সাধারণ জনগণের সমস্ত উদ্বেগ, উৎসাহ উপেক্ষা করে হাসান আজাদের ফাঁসি কার্যকর হল। কেননা মানুষ খুন করার চাইতে বড় অপরাধ আর নেই। কোন অপরাধীকে সমাজ বা সমাজের মানুষ বারবার ক্ষমা করে না। ভয়ঙ্কর অপরাধ টাকা দিয়ে ঢাকা যায় না। কিন্তু হাসান আজাদের ডায়েরিটা পড়ে এসআই আতিক জানতে পারল, দিনা আজাদ নামে যে মহিলা অর্থাৎ বাংলা সিনেমায় এক্সট্রা হিসেবে কাজ করতেন, তাকে একজন স্বনামধন্য বিখ্যাত ডিরেক্টর দিনের পর দিন ব্ল্যাকমেইল করে ব্যবহার করেছিলেন। একটা সিনেমায় নাম, ভূমিকা এবং প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করাবেন এই বলে, অথচ কোনো দিনই তিনি তা করেননি। অসংখ্য নোংরা দৃশ্যে তাকে অভিনয় করতে হয় বাধ্য হয়ে। এমনকি হাসান আজাদের জন্মের পরও আজাদের মাকে বিয়ে করে সামাজিক কোনো স্বীকৃতি পর্যন্ত দেয়নি। ভয়ঙ্কর গ্লানি আর লোকচক্ষুর বিদ্বেষ নিয়ে ছোটবেলা থেকে বেড়ে উঠে হাসান আজাদ। কিন্তু একদিন চোখের সামনে খুন হতে দেখে মাকে। কিচ্ছু করতে পারিনি সেদিন, এমনকি বলতেও পারিনি। কেননা যে লোকটা কাগজে কলমে তার বাবা নয়, শুধু বায়োলজিক্যালি বাবা, সে অত্যন্ত ক্ষমতাধর। আর ওই রকম ক্ষমতাধর খুনিকে সমাজের সামনে দাঁড় করানো হাসান আজাদের পক্ষে অসম্ভব ছিল সেই সময়। একটা অপরাধ বোধ যেন হাসান আজাদের মনের গভীরে দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছিল। ফিল্মের উপরে পড়াশোনা করে হাসান আজাদ, দেশের সিনেমায় পা বাড়ায় ঠিকই, কিন্তু মায়ের খুনিকে ক্ষমা করে দেওয়ার প্রচন্ড সেই অপরাধ বোধ থেকে তার মাথায় এই ভয়ঙ্কর বিকৃত চিন্তা খেলা করে সব সময়। কেননা কখনো কখনো সত্যি তীব্র চাওয়ার অসম অতৃপ্তি মানুষকে অপরাধী হতে সাহায্য করে হয়তো, কিন্তু সমাজে অপরাধীর শাস্তি অবধারিত। আমরা কোনো অপরাধীকে শ্রদ্ধা করতে পারি না। ডায়েরির শেষ পাতা হাসান আজাদ মৃত্যুর আগে লিখেছে, মা, তুমি আমার দেখা জীবন গল্পের শ্রেষ্ঠ নায়িকা। এসআই আতিক ডায়েরিটা বন্ধ করল আর নিঃশব্দে মনে মনে বলল, একটা অপরাধ থেকে যেন আরেকটা অপরাধের কোনো দিনও জন্ম না হয় আমাদের জীবনে। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার কাহিনী, যা এইমাত্র শেষ হয়ে গেল। আজকের কাহিনী লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, গল্পের নাম ছিল বোধের অতৃপ্তি। নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিজ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি তাদের নাম যারা আজকের কুয়াশার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। হাসান আজাদের চরিত্রে অভিনয় করেছেন আপেল, এসআই আতিকের চরিত্রে অভিনয় করেছেন রাজু, অদিতি আমিনের চরিত্রে ছিলেন শাড়ি, অলির চরিত্রে জাহিদ, সুমনের চরিত্রে শাহরিয়ার, মতিনের চরিত্রে ইয়াহিয়া এবং মহিলা সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন কায়নাত। জানিয়ে দিলাম আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। সবাই খুব ভালো থাকবেন। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও কুয়াশা শোনবার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।